আসসালামু আলাইকুম। অদ্ভুতের 348তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজ আপনাদের সামনে 348তম এপিসোড নিয়ে, এবং যথারীতি নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। আর ভয়ের ঘটনা বাছাই করা কিন্তু বেশ কঠিন, আমাকে দেখতে হয়, পড়তে হয়, আর এর মাঝে ডিসাইড করতে হয় কোনটা বেশি ভয়ের। এখন ভয় কিন্তু আপেক্ষিক, এক একজনের কাছে এক একভাবে ধরা দেয়। আপনারা বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন যে ভাই এই ঘটনা শুনতে চাই, এরকম ঘটনা শুনতে চাই, এই রিলেটেড ঘটনা শুনতে চাই। এখন সব ঘটনা তো সবভাবে পাওয়া যায় না। এই ভয়ের ঘটনা বাছাই করতে গিয়ে কিন্তু বেশ সমস্যায় পড়তে হয়, কারণ অনেক ঘটনা আছে। এই ঘটনা মাঝ থেকে খুঁজে পেতে বের করতে হয় কোনটা আপনাদের ভালো লাগবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যেরকম চাই সেরকম ঘটনা তো হয় না। আপনারাই পাঠান, আপনাদের পাঠানো ঘটনাগুলো আপনারাই জানেন যে কোন সাবজেক্ট রিলেটেড হয়। তো সুতরাং চাইলেই পছন্দ মতো সাবজেক্ট বের করা যায় না। যাই হোক, এগুলো আমি পড়ি। প্রথমে আমাদের যে আরো যারা মডারেটর আছে তারা পড়ে, পড়ে আমাকে বলে যে ভাই এই ঘটনাটা দেখেন। তো তখন এটা আমি দেখি, এবং দেখে যদি মনে হয় যে এইটা শেয়ার করার মতো, আমার কাছে যদি একটু বেশ মানে ওইটা মানে ক্লিক করে যায়, তখন আমি সেটা বেছে নেই। অ্যান্ড ডাজন্ট ম্যাটার এইটা স্পেশাল এপিসোড বা অন্য কিছুর জন্য, আমি চেষ্টা করি প্রতি এপিসোডেই আপনাদেরকে নতুন ভালো কিছু দিতে, মানে মনে হয় যে এই সামনের এপিসোডটাই হবে স্পেশাল এপিসোড। তো এভাবে করেই আমি বাছাই করি। তো যাই হোক, এভাবেই বাছাই করলাম। আজকে হৃদয়ের একটা ঘটনা ফার্স্ট শেয়ার করবো আপনাদের কাছে। হৃদয় হচ্ছে নরসিংদী থেকে আমাদের যে কাহিনী শেয়ার করে হৃদয়, বেশ অনেকদিন ধরে শেয়ার করছেন তিনি, এবং বেশ ভালো ঘটনা, আমার কাছে বেশ ভালো লাগে হৃদয়ের ঘটনাগুলো। সে কিন্তু অনেকগুলো ঘটনা পাঠিয়েছে। তো হৃদয়ের আরো একটি নতুন ঘটনা যেটি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আমি এটি শেয়ার করব। হৃদয় বর্তমানে কাতারে রয়েছেন এবং কাতার থেকে তিনি ঘটনাগুলো কালেক্ট করেন, এবং যথারীতি ঘটনাটি আমি শেয়ার করব আমার মতো করে। চলুন আমরা শুনে আসি হৃদয়ের পাঠানো ঘটনা।
এই ঘটনাটি হৃদয় শুনেছিল তার ছোটবেলায়। তখন তার বয়স বছর দশেক হবে। হৃদয় গিয়েছিল তার মামা বাড়ি বেড়াতে তার আম্মুর সাথে, এবং সেখানে তার মামি এই ঘটনাটি শেয়ার করে। তো হৃদয় সেটা শুনেছিল তখন, এবং সেই ঘটনাটি যতটুকু মনে আছে ভাষা ভাষা, তার সাথে আরও একটু তিনি দেশ থেকে শুনে নিয়ে তিনি আমাকে শেয়ার করেছেন, এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তা আমি চলে যাচ্ছি সেই ঘটনায়। যখন হৃদয়রা তার মামা বাড়ি বেড়াতে যায় তখন তার বয়স বছর দশেক। তার মামা আলাদা হয়ে গিয়েছিল তার নানা বাড়ি থেকে, এবং আলাদাভাবে বাড়ি করেছিল মানিকগঞ্জের কোন একটা গ্রামে। জায়গাটা বেশ সুন্দর। হৃদয়ের আম্মুর সাথে যখন সে যায় দেখে যে রাস্তার দুই পাশে সুন্দর ফসলের মাঠ, এবং ওই জায়গাটাতে বেশিরভাগ ভুট্টার ক্ষেত, যেদিকে মানে তার মামার বাড়ি, তার মামারও বিশাল ভুট্টার জমি ছিল। তো ওদিক দিয়ে তারা যখন আসছে রাস্তা দিয়ে তাকায়, খুব সুন্দর লাগছে হৃদয়ের কাছে। একদম ভুট্টার ক্ষেত তো বেশ উঁচু, মানে ওপাশে দেখা যাচ্ছে যে দেখা যায় না অনেক কিছু, মানে বেশ উঁচু হয়ে আছে। তো যাই হোক, ওই রাস্তা দিয়ে চলতে চলতে সুন্দর দেখতে দেখতে চলে আসে মামার বাড়িতে। তো এসে বসে, খুব সুন্দর তার মামা বাড়ি, এবং তার মামা সুন্দর করে ঘর বানিয়েছেন। তো সেইখানে বসে তারা তাদের মতো খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে। তো হৃদয় দেখছিল যে তার মামার বাসার যে উঠোন, উঠোনে ওই পারে মানে একদম কর্নারে, মানে তাদের মূল ভিটার বাইরে একটা দোতলা কাঠের বাড়ি, খুব সুন্দর একটা কাঠের বাড়ি, টিনের চাল দেয়া, কিন্তু ওইটা বাড়িটা টোটালি তৈরি করা কাঠের, কালো রঙের কাঠের বাড়ি। সেই বাড়ির পাশে একটা বড় গাছ, ন্যাড়া গাছ, হৃদয় ঠিক মনে করতে পারছে না কোন গাছ সেটা, বাট খুব সুন্দর একটা কাঠের বাড়ি ছিল এবং একটা ন্যাড়া গাছ। তো হৃদয় তার মামাকে জিজ্ঞেস করেছিল যে মামা এই ঘরে কে থাকে। তো তার অবশ্য কেউ থাকে না, এটা ইসের মানে ফসল রাখার জায়গা। তো হৃদয় একটু অবাক হয়েছিল, এত সুন্দর একটা মানে বাড়ি। হৃদয় হেঁটে হেঁটে দেখছিল বাড়ির চারপাশ, খুব সুন্দর লাগছে তার কাছে, কালো কাঠের একটা বাড়ি, এবং সেই বাসার ওই বাসাটার সামনে দোতলা ঘরটার সামনে একটা ছোট আঙ্গিনা আছে। সেই আঙ্গিনাটা একটু অযত্ন অবহেলায় আছে, মানে এটাকে খুব একটা যে মানুষ টেক কেয়ার করে সেরকম না। এবং সেইখানেই একটা ন্যাড়া গাছ, পাতা টাতা নাই, মনে হয় মারা গেছে ডালপালা। তো সেই ঘরের মূল যে ফটক সেটা বন্ধ করা, এবং সেই বাড়িটার ভেতরে ঢোকার রাস্তা সে দেখতেছে যে এখানে জানলা যে খোলা, মানে ওখানে তো জিনিসপত্র রাখা, মানে এই যে ধান টান এসব অনেক কিছু ওখানে ঢোকায় রাখছে। তো সেই জানলা দিয়ে দেখতেছে জানলাটা খোলা বাতাস যাওয়ার জন্য, তো জানলা দিয়ে হৃদয় দেখতেছে যে একটা সিঁড়ি উঠে গেছে উপরে দোতলার দিকে। তো হৃদয়ে খুব কিউরিয়াসিটি লাগে, ছোটবেলায় খুব কিউরিয়াসিটি লাগে যে উপরে এখানে কে থাকে, এরকম মানে খালি এবং দেখতেছে উপরে জানলাগুলো বন্ধ। তো যাই হোক, হৃদয় ঘুরে ফিরে দেখে। তো বিকালবেলা তার মামি তার আম্মুর সাথে গল্প করতেছে বসে বসে, এই পাশে মানে তাদের যে মামার যে ভিটা, ভিটার এই পাশে একটা বরই গাছ, বরই গাছের নিচে বসে তিনি গল্প করতেছেন এবং সামনে তাকায় আছেন, সামনে একেবারে সেই ভুট্টার মাঠ, ওটা মানে পাতা এখন দুলতেছে খুব সুন্দর বাতাসে, এবং সেই অনেক দূর পর্যন্ত মাঠ, তারপরে দেখা যাচ্ছে দূরে গাছপালার একটা সারি, খুব সুন্দর বিকেল, পড়ন্ত বিকেল। তো হৃদয় তার মা আর মামিকে কথা বলতে দেখে সে হেঁটে ওই পাশে ওই কাঠের বাড়িটার দিকে চলে যায়। তো একেবারে নির্জন, ওই জায়গাটায় কেউ নাই, খা খা করতেছে জায়গাটা পুরো, মনে হয় খালি খা খা করতেছে, এরকম হৃদয়ের কাছে একেবারে অন্যরকম একটা পরিবেশ মনে হয়। তো সে হাঁটতে হাঁটতে ওই বাসার এই পাশের অংশে চলে আসে, এসে সে অবাক হয় যে ওইখানে একটা সিঁড়ি আছে এবং ওই সিঁড়িটা উপরে উঠে গেছে, ওটার সামনে কোনো মানে দরজা বা কিছুই নাই। তো হৃদয় কাঠে পাড়া দেয়, দেখে মচমচ করে উঠছে কাঠটা। তো সে আস্তে আস্তে করে সিঁড়িবে উঠতে থাকে, উঠতে উঠতে সে দোতলায় উঠে যায়। তো উঠে দেখে যে সে যেখানে দাঁড়ায় আছে ওই জায়গাটা একটা সরু বারান্দার মতো সিঁড়ি উঠে গেছে, একটা ছোট্ট বারান্দার মতো এরকম পাশ থেকে গেছে এবং কাঠের রেলিং আছে। তো ওইটা দিয়ে হাঁটতে হাঁটতে সে ওই বারান্দাটার শেষ মাথায় যায়, তাকায় দেখে যে ওই বারান্দার কর্নারে একটা জানালা, বড় জানালা, সেটা বন্ধ করা। তো শেষ মাথায় যেয়ে সে তাকায় দেখতেছে যে সে যেখানে দাঁড়ায় আছে সেখান থেকে সামনে বরই গাছটা দেখা যাচ্ছে এবং বরই গাছের নিচে তার মা আর তার মামি বসে আছে। তো সে তার আম্মুকে ডাক দেয় ওখান থেকে, আম্মু। তো তার আম্মু উপরে তাকে বলে, এই তুমি ওখানে কেমনে গেছো? তো তখন তার মামি দেখলো যে তার মামির চেহারা পাংশু হয়ে গেছে, তার মামু মামি বলতেছে, হৃদয় এই নামো নামো ওখান থেকে, তাড়াতাড়ি আসো, ওদিকে কেমনে গেছো বলে তিনি উঠে দাঁড়াইলেন ওখান থেকে, তাড়াতাড়ি উঠে দাঁড়াইছেন। উঠে দাঁড়ায় তিনি মনে খুব দ্রুত এখানে চলে আসেন এই পাশে, হৃদয়ের আম্মু ফলো করছে, করে সিঁড়ির ঘোড়া আসে, সে তাকে বলতেছে, এই হৃদয় তাড়াতাড়ি আসো, তারা উঠতেছে না, হৃদয়ের মামি উঠতেছে না, বলছে তাড়াতাড়ি আসো। হৃদয়ের কাছে অবাক লাগলো যে সে এটা কি অপরাধ করছে, এইভাবে কেন ডাকতেছে, মানে ডাকাটাও কেমন উদ্গ্রীব ভাবে, মানে বেশ অ্যাংশাস এরকম। তো হৃদয় তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে আর কি সিঁড়ির দিকে নেমে যাবে। তো এই সময় সে জানলাটার দিকে একবার তাকালো, তো জানলাটা খোলা, জানলার ভিতরে দেখা যাচ্ছে অন্ধকার একটা ঘর, এবং মানে এই যে বিকেলের পড়ন্ত আলো একটু পড়ছে জানলা দিয়ে ভেতরে, সেখানে সে দেখতে পাচ্ছে ওইখানে একটা খাট এবং কেমন একটা মানে সোদা গন্ধ সেটা ভেতর থেকে আসতেছে, মানে এটা খোলা টোলা হয় না, এরকম একটা খাট দেখা যাচ্ছে, মানে একটা খাট আর এক মানে চোখের এক পলকে একটা টেবিল দেখলো কর্নারে। যাই হোক, সে তাড়াতাড়ি ওদিক দিকে হেঁটে সিঁড়িতে নেমে গেল। তো তার মামি বললো, উপরে উঠছো কেন, তুমি কোথাও যাবে না, এখানে হাঁটাহাঁটি করা নিষেধ, তার মামি বলতেছে। তো হৃদয়ের আম্মু বললো, কেন ভাবি কি সমস্যা আছে এখানে, কারে আছে, এটা মধ্যে উপরি জিনিস আছে, সবাই ভয় পায়, কেউ যায় না। তখন হৃদয়ের আম্মু বললো, ও আচ্ছা, এখানে মানে সমস্যা আছে বলে, যে হ্যাঁ এখানে সমস্যা আছে। তো যাই হোক, হৃদয়কে নিয়ে আসলো, তার মামি বললো ওখানে যাবে না, ওই কোনা দেওয়া যাবে না, খেতের কাছেও যাবে না, এরকম করে মানা করতেছে। তো তখন হৃদয়ের আম্মু জিজ্ঞেস করলো যে কি ছিল এখানে, কি উপরি জিনিস, কেমন কি? তো তখন হৃদয়ের মামি বলতেছে যে এটা আসলে এই জমিদারের গুদাম ঘর, মানে এনে জমিদারের জিনিসপত্র থাকতো, ফসল আয়া উঠত, আর উপরে ছিল ম্যানেজারের ঘর, ম্যানেজার থাকতো, আর তার পাশে আসিল জমিদারের বিশ্রাম ঘর, বিচারের ঘর, এখানে সে বিচার করতো, এনে অপরাধ করত যারা, যাই হোক এখানে কামকাজ চলতো। তো জমিদার তো একসময় গেছে, জমিদার শেষ, জমিদার যখন চলে যায় তখন এটা খালি হয়ে গেছে। তো খালি হয়ে যাওয়ার পরে এখানকার যারা কৃষক আছে, যারা চাষাবাদ করে গৃহস্থরা, তারা এই ঘর নিছে। নেয়ার পর হেরা এখানে ফসল রেখা উপরে আর কেউ থাকতে পারে না, উপরে ঘরে যেই থাকে এই ভয় পায় আর থাকতেছে না। তো তখন হৃদয়ের আম্মু বলতেছে কি দেখে, বলে এই ওখানে থাকছে রাত্রেবেলা মনে হয় যে কে নাচানাচি করে, শব্দ করে, গান গায়, ঘর ঘর করে শব্দ করে। যেমন এক লোক রাখছিল এখানে, সে হঠাৎ করে দেখে ওখানে শব্দ হইতেছে পাশের ঘরে। তো সে ওই কোনার ঘরটার থেকে বেরিয়েছে, ওই যে দিক দিয়ে হৃদয় উঠছিল, ওর পাই দিয়ে গেছে, হাইটা যে সে ওদিকে জানলা দিয়ে তাকাইছে, এটা আসিল জমিদারের বিশ্রাম ঘর, এখানে জমিদার বিশ্রাম নিত, ওই পাশেই বিচার করতো, আবার বিচারেরও ঘর আছে। তো ওইখান থেকে তাকাইছে, তাকায় দেখে যে মানে দুইটা চোখ ওইখানে জ্বলতেছে অন্ধকারের মধ্যে, শুধু শুধু চোখ, মানে কিচ্ছু দেখা যায় না, দুইটা চোখ জ্বলতেছে এরকম, কিন্তু আর কিচ্ছু দেখা যায় না। এবং মনে হইল যে ওই লোকরে দেখে চোখ দুইটারও কাছে আইতেছে জানলার কাছে। ওই লোক ভয় যে নামছে সে আর ওদিকে থাকবো না, চলে গেছে। তো যাই হোক, ওখানে মানুষের থাকতে পারে না। তো এই ধর আম্মু বললো যে হ্যাঁ আসলে ওদের ভয়ের কারে সবশেষে কি হয়েছে জানেন না, এইখানে এক মাস্টারে রাখছিলাম, ওখানে থাকবো, আমরা খাবার দিব, আমার পোলা দুটারে পড়াইবো, সামনের ঘরের পোলা দুটারে পড়াইবো, তো এরকম আরো কয়েকটা টিউশনই ই করে নিব আর কি। মানে হ্যাঁ আসলে চাকরি বাকরি নাই, তো বেশ কষ্টের সৃষ্টি আছে, তো মাস্টার সাহেব ওখানে থাকবো, ঠিকঠাক হইল। তো আমরা করলাম যে ওই জায়গাটাই আছে থাকার জন্য, তো মাস্টার সাহেব দেখলো, তো ভয়ের কথা আর তারে আমরা কেউ কই নাই, সে ওইখানে থাকতে রাজি হইল যে ওখানে থাকবো। তো মাস্টার সাহেব ও সুন্দর করে ওই ঘরটা সুন্দর করে গোছায় টোছায় যা আছে ওই ঘরের মধ্যে, কিন্তু ওই জমিদারের টেবিল আছে, খাট আছে, এগুলোই সে সব গোছায় নিছে, গোছায় নিয়ে ওইখানে থাকবে সে। তো মাস্টার সাহেব কয়েকদিন থাকার পরে একদিন এসে আপনার ভাইরে কইতাছে যে ভাই আমি তো এখানে কিছু সমস্যা দেখতেছি। তো আপনার ভাইগুলো কি সমস্যা? সমস্যা হলো রাত্রেবেলা মনে হয় যে এখানে পোলা পানি উঠে দুষ্টুমি করে, মানে কতগুলো পোলা পানের শব্দ পাই, মনে হয় যে এখান থেকে উঠে আমার এই বারান্দার সামনে দৌড়ায় দৌড়ায় মাথা যায় ওই মাথা যায়। তা আমি কয়েকদিন জালনা খুলে তাকাইছি, ধমকাইছি, এই কে এখানে, কেউ কোনো কথা কয় না, আবার দেখে হাসে, আবার দেখে আমার পাশের রুম থেকে কে জানে কিল মারে আমার এইখানে, আমার খাটতেই বা সেখানে কিল মারে। তা আপনার ভাই আর হারে ভয়ের কিছু বলে নাই, বলছে যে না হইতে পারে পোলা পেন তা আছে দুষ্টু, আরো কয়েকটা ঘর আছে না এদিক ওদিক, এরাই হবে, আপনি এত চিন্তা করেন না, দোয়া দুধ পুড়ে হুয়ে পড়েন। তো এইটা আপনার ভাই কইছে। এরপর তো আর কোনো খবর নাই। এরপর কয়েকদিন পরে একদিন ভোর রাতে এই পোস্ট অফিসের যে চিঠিপত্র নেয় যে রানার, উনি এসে চিৎকুর দিতেছে বাসার সামনে, দৌড়ে দৌড়ে চিৎকুর দিতেছে আপনার ভাইয়ের নাম দিরা, বলে যে অমুক সাহেব বাইরে আসেন। তো তখন আপনার ভাই বাড়ি ইচ্ছে বলে কি ইচ্ছে দেখে যে ওই যে রানার হের হাতে একটা হারিকেন লাড়ি আর হের ব্যাগট্যাগ আছে আর কি, আর তার সাথে মাস্টার সাহেবকে ধরে রাখছে এক হাতে, মাস্টার সাহেব একদম মাথাটা তাই করে বমি করতেছে ওইখানে। তো তাড়াতাড়ি তারে নিয়ে গেল ঘরের কোনায়, সে তার মারও বমি করলো, করার পর তারে পরিষ্কার করে দিল আপনার ভাই যে পানি টানি দিয়া, তা সেবা যত্ন করার তো কেউ নাই। তো যাই হোক, তারে পানি টানি দিয়ে পরিষ্কার করে দিয়ে বললো কি হয়েছে, ওই পোস্ট অফিসের লোকরা জিজ্ঞেস করলো আপনার ভাই কি হয়েছে, বললো যে না আমি জানি না, আমি এদিক দিয়ে যাইতেছিলাম, আমার কাছে অনেক চিঠি, আমি দূরপন্ত যাবো, তো ওইখান থেকে হঠাৎ করে আমি দেখি যে ক্ষেতের মধ্যে কি জানি এখানে, মানে আপনাদের এখানে মনে হচ্ছে নড়াচড়া হইতেছে বিশ্বাস, মনে হয় একদম ক্ষেত ভেঙে ফেলাইতেছে এরকম অবস্থা। তা আমি বললাম যে কি ব্যাপার এরকম কেন? তো আমি জাস্ট লাঠিটা নিয়ে আমি আস্তে আস্তে করে সামনে গেছি দেখার জন্য, একদম কাছে যে হারিকেনটা ধরছি, দূরে যায় দেখি যে এই লোকরে মনে হয় যে বাতাসের মধ্যে উড়ে এসে পড়লো ধপ করে এক জায়গায়, মানে একদম মনে বাতাসের মধ্যে আলগি দিয়ে আসে নিচে পড়লো ধপ করে। তো পইড়া তো পইড়েই আছে, কোকাইতেছে, মানে যে একদম তার জান শেষ। আর হের থেকে বেশ খানিকটা দূরে ওখানে কতটি কালা রঙের কুত্তা, এরই ওখানে কিন্তু কবরস্থান আছে, পুরানো পুরানো কবরস্থানে, পুরানো কবরস্থানে খাড়া দিছে, খাড়ায় গড় গড় করতেছে, ওই বসে কিন্তু একদম মানে কুয়াশায় ভরে গেছে। তো আমি দেখলাম, দেখে আমি ওই লাড়ি সামনে নিয়ে হপ হপ করে চিৎকার করতে করতে সামনে গেলাম, যে হেরে ধরলাম, ধরে ওনার উড়াইলাম, উড়াইয়া তারা জিজ্ঞেস করতেছে আপনি কোথেকে আইসেন, কেমনে আইসেন, হেয়ার কইতে পারেন, হ্যাঁ শুধু কোকায়। তো পরে হেরে নিয়ে এলাম আমি কান্দে করে, মানে কান্দে এরকম হাত দিয়ে অনেক কষ্টে তুললে আনছি বন্ধ। তো পরে হে কইল যে আপনাদের বাসার এই ঠিকানা আর কি, যে এখানে নাকি হে থাকে, তো যাই হোক লইলাম আপনাকে বাসায়। তো এগুলো বলে পোস্ট অফিসের লোক তারপর চলে গেল। তো আপনার ভাই কি করবে, হেরে একা একা নিয়ে গেল, নিয়ে যে হের ঘরে উড়াইলো, তো হে উঠতে পারে না, অনেক কষ্ট, যাই হোক অনেক কষ্টে আপনার ভাই যে রুমে উড়াইলো, ওটা খাটে শোয়া দিল, দিয়া বললো কি হয়েছে আপনার, কি মানে ভয় পেয়েছেন কেমনে, ওখানে গেছেন কেমনে? তো তখন উনি ঘটনা করল আপনার ভাইরে, বললো যে উনি নাকি ওই জায়গায় যখন পড়তো রাত্রেবেলা, রাইট জায়গায় পড়তো, এই বাচ্চা পোলাবান পড়ানোর পর রাত্রেবেলা নিজে পড়তো, তো যখন পড়তো তখন উনি শব্দ শুনতো, এটা তো আগেও কইছে যে ওই এদিকে শব্দ পায়, ওদিকে শব্দ পায়, মনে হয় যে হ্যার পাশে ওই দরজার মধ্যে ঠকঠক করে, আর বাচ্চাদের শব্দ, মনে হয় যে বাচ্চারা খেলতেছে, দৌড়াদৌড়ি করতেছে এরকম। আবার অনেক সময় নাকি শব্দ পাইতো রাত্রেবেলা, মানে কারা জানি মারতেছে, মারতে মারতে ওদিক দিয়ে নিয়ে যেতেছে আর ওই চিল্লাইতেছে বাবা গো মাগো। তো মাস্টার সাহেব খুব অবাক হইত যে কে কারে এখানে মারে, এটা কেমন কথা, তিনি চিন্তা করে, পরে চিন্তা করলো যে গুদাম আছে নিজে, মালপত্র হয়তো নেয়, কি হয় কারা, ওরা নিজেরা নিজেরা মারামারি করে কিনা, তো উনি তো আসলে নির্বলিত মানুষ ছিল, উনি এগুলোর মধ্যে নাক গলাইতে যায় নাই। তো যাই হোক, একদিন উনি এরকম রাত্রেবেলা জানলার সামনে পড়তেছিল, তো পড়তে পড়তে ওনার খুব মানে ক্লান্ত লাগছে, তো উনি যে ওনার একটা কেরোসিনের কুকার ছিল ওখান থেকে চা বানাইছে, চা বানাই না বসছে বসে, ওই ওনার একটা টেবিল ল্যাম্প ছিল, টেবিল ল্যাম্পটা বন্ধ করে দিছে, আকাশে জ্যোৎস্না দেখে টেবিল ল্যাম্পটা বন্ধ করে চা খেতেছে টেবিলের মধ্যে। এখন বাইরে কিন্তু ওই চাঁদের আলোতে মোটামুটি হালকা আলো আছে। এর মধ্যে তিনি দেখতেছে যে সামনে যে ওই ইসের ক্ষেত, ভুট্টার ক্ষেত, এখানে পাতা অনেক নড়াচড়া হইতাছে, অনেক নড়াচড়া হইতাছে এরকম। তো উনি দেখা ভালো মতো উনি তাকাইলো যে ঘটনাটা কি, এখানে কি হইতেছে, মনে হচ্ছে ভুট্টার ক্ষেত ওই পাশে দেখে ভেঙে ফেলাইতেছে এরকম। তো ভালো মতো দেখতেছে চায় চুমুক দিতে দিতে, এখন ওখানে কিন্তু ওরকম ই নাই, মানে ওই আলো কিন্তু ওরকম নাই, কিন্তু ওই যে চাঁদের আলোতে এখন দেখা যাইতেছে বেশ স্পষ্ট এখান থেকে, যেহেতু মানে এখানে অন্ধকার ওইখানে অন্ধকার। এর মধ্যে উনি তাকায় দেখলো যে দূরে ক্ষেতের মধ্যে থেকে একটা মানুষ বেরিল। তো ভালো কথা, একটা মানুষ বেরিয়েছে, মাস্টার সাহেব মনে করছে যে ওইটা মনে হয় কে এখানে রাত্রে বেলা ক্ষেতের মধ্যে আসছে, আবার চোরটোর নাকি, এগুলো চিন্তা করতেছে। কারণ ক্ষেতের এখানে যদি কাজ করতে আসে রাত্রে বেলা কি এত রাইতে কি। তুমি আবার ভালো মতো তাকায় দেখতেছে যে কি ব্যাপার। তো তাকায় দেখে একটা লোক বেরিল, লোক বেরিয়ে আস্তে আস্তে হাইটা হাইটা ওই এই বাসার দিকে আসতেছে। তুমি চিন্তা করলো এই বাসার দিকে আসতেছে মানে, তা আইসা দেখলো যে একদম বাসার সামনে দাঁড়িয়েছে লোকটা, মানে ওই জানলা বরাবর দেখে মনে হইতেছে যে উনারে দেখতেছে লোকটা নিচ থেকে, মানে উনি যে দেখতেছে উনারও দেখতেছে। তুমি ভালো মতো তাকায় দেখে যে লোকটা উপর দিকে তাকায় আছে, কিন্তু ওই যে চাঁদের আলোতে লোকটার চেহারা দেখা যাচ্ছে কিন্তু চোখটা বোঝা যাইতেছে না, মনে হচ্ছে চোখ নাই ওই জায়গাটা, মনে হচ্ছে গর্ত দুইটা, মনে হচ্ছে কোনো দর্ত। তো মাস্টার সাহেব ভয় পেয়ে গেছে, উনি তাড়াতাড়ি জানলাটা লাগাই দিছে, জানলা লাগাই দিয়ে উনি পিছায় বসছে। উনি কিন্তু ঘরের বাতি তখনও জ্বালায় নাই, ওনার জানলা দিয়ে আলো আসতেছে এবং জানলাটা খুব ওনার রুমের জানলা কিন্তু বেশ ঢকের, দেখছেন তো কাঠের ফ্রেম করা, কাঠের ফ্রেম করা কাজ দেওয়া সুন্দর, ওখান থেকে চাঁদের আলো তখন আসতেছে। তো উনি আর লাইট জ্বালায় নাই, উনি আস্তে করে জানলার থেকে আইসা আস্তে করে খাটে শুয়ে পড়ছে ওনার মতো। কিন্তু উনি যখন খাটে শুয়ে দিয়েছে ওনার কাছে মনে হয়েছে কে জানি সিঁড়ি দিয়ে উঠতেছে ওনার এখানে, অনেক ভয় পাইছে উনি, যে সিঁড়ি দিয়ে হৃদয় উঠছিল যে ওই সিঁড়ি দিয়া মনে যে করতেছে, উনি অনেক ভয় পেয়েছে মাস্টার সাহেব। তো ভয় পেয়ে উনি মানে চুপচাপ ছিল। তো একসময় আইসা দেখলো যে ওনার ওই বারান্দার সামনে জানলার কাজ দেয়া মনে হইলো যে কে দাঁড়ায় আছে ওই ওনার খাটের দিকে তাকায়, ঘর কিন্তু অন্ধকার। এখন উনি এখান থেকে দেখতেছে একটা মানুষের মতো অবয়ব, কারণ ওই যে চাঁদের আলো পড়ছে এখানে, চাঁদের আলোতে একটা মানুষের ছায়ার মতো পিছন দিয়ে পড়ছে, চেহারা টেরা কিছু দেখা যায় না, মনে একটা মানুষ দাঁড়ায় আছে এখানে ওনার জানলার সামনে। তো মাস্টার সাহেব ভয় পেয়েছে, ভয় পেয়ে উনি ঘুমায় গেছে, ওনার আর ই নাই, চোখ বন্ধ করে ঘুমায় গেছে। যাই হোক, ওই দিন তো গেল এটা। এরপর দিন রাত্রেবেলা মাস্টার সাহেব আবার পড়তে বসছে, হ্যার সামনে একটা পরীক্ষা, চিন্তা করছে যে রাইট করে পড়বো উনি। তো পড়তেছে পড়তেছে তো এক সময় ঘুম লেগে গেছে চোখে, মানে একদম অনেক রাইট দিছে, চোখে ঘুম লেগে আসছে। তো উনি আবার ওই চিন্তা করলো চা বানায় খাই। তো উনি চা বানাইছে, চা বানায় ওই আগের মতোই উনি ওই টেবিল ল্যাম্প নিভাই দিয়ে চা খাইতেছে, আর জানলা দিয়ে বাইরে তাকায় দিছে, চাঁদ উঠছে, চাঁদের আলো পড়ছে ক্ষেতের মধ্যে দেখতেছে। তো হঠাৎ দেখে ক্ষেতের মধ্যে অনেক মানে নড়াচড়া, মানে ক্ষেত নড়তেছে এই সেই, এর মধ্যে দেখলো যে কুত্তা কতটি বেরিল ওই সাইড থেকে, ঘেউ 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 করতে কুত্তা কুত্তা এখানে গেছে, খাওয়ালে দিকে ঘেউ ঘেউ করতেছে। তুমি ভালো মতন তাকায় দেখার চেষ্টা করলো যে কি রে কি দেখে করে এরকম। তাকায় দেখে যে একটা কম বয়সী পোলা ওখানে খাড়া দিছে, ওই পোলারই দেখে কুত্তা ঘেউ ঘেউ করতেছে, যে পোলা ওখান থেকে হাপ হাপ করতেছে, কুত্তার সরে না ঘেউ ঘেউ করে। তো মাস্টার সাহেব তো ভয় পাইল, চিন্তা করলো এই পোলার যে কামড় টামড় দেয়। তো উনি ওই জানলা খুলে নিল, জানলা খুলে উপর দিয়ে উনি কইতেছে এই এই, কুত্তার সাথে চিল্লাইতেছে মানে সর এন থেকে সর, এরকম করতেছে, কুত্তার সরে না। তো হে একটা লাড়ি ছিল রুমের মধ্যে, পুরানো লাড়ি ওই জায়গায়, বয়স্ক মানুষের লাড়ি, লাড়িটা তুলে নিছে উনি, নিয়ে ওই লাড়ি দেখাইতেছে কুত্তার উপর থেকে। তো কয়েকটা কুকুরের দিকে তাকায় হ্যার বারান্দার দিক তাকাও ঘেউ ঘেউ শুরু করলো। তো কুত্তা কিন্তু একটাও সরে না, এদিকে ওই কম বয়সী ছেলেটা কান্দতেছে ভেনে। তো এই দেখে মাস্টার সাহেবের মায়া লাগলো, হে ওই লাড়ি নিয়ে নেমে গেল উপর থেকে দৌড়ে। তো চিন্তা করলো যে কুত্তাটিকে ধাওয়াই দিব উনি। তো দৌড়ায় নামতেছে, নাইমা সিঁড়ি দিয়ে নাইমা একদম জায়গা দৌড় দিল রাস্তা ক্রস করে ওই পাশে। তো যে হে কুত্তার সামনে যা লাড়ি দিয়ে জোরে জোরে মাটিতে বাড়ি মাতাছে, ঠাস ঠাস করে লাড়িতে বাড়িতে মাটিতে বাড়ি দিতেছে আর সামনে যেতেছে। তো হে দেখলো যে পোলাটা দৌড় দিয়ে ঢুকে গেল ক্ষেতের ভিতরে আইল দুরা। তো হে চিন্তা করলো আরে করে কি করে কি, কুত্তাও দেখলো যে পিছিয়ে পিছিয়ে দৌড়াইছে। তো মাস্টার সাহেব চিন্তা করলো আরে এটা তো ঠিক হলো না, উনিও দৌড় দিল পিছনে, চিন্তা করলো এই পোলারে তো কামড় টামড় দিলে সমস্যা হয়ে যাবো, এরকম রাত্রেবেলা কুকুর করতে গাইছে। তো ক্ষেত ধরে দৌড়াইতেছে, এখন ভুট্টা ক্ষেত কিন্তু অনেক উঁচা, মানে একেবারে মানুষের মাথার সময় কিছুই দেখা যায় না আশেপাশে, দৌড়াইতেছে ওই পোলাও দৌড়াইতেছে, মাস্টার সাহেব দেখছে যে কুত্তা দৌড়াইছে তার পিছিয়ে পিছিয়ে মাস্টার সাহেব দৌড়াইতেছে, সাথে করে তো কোনো হারিকেন মারিকেন কিচ্ছু নাই এর সাথে, হে এমনি দৌড়াইতেছে। তো দৌড়াইতে দৌড়াইতে নাকি মাস্টার সাহেব এক জায়গায় দিয়ে বেরিয়েছে, দেখছে যে একটা খোলা জায়গা, ওই জায়গায় ওই পোলা দৌড় দিয়ে বেরিয়েছে আর ওই পিছে পিছে কুত্তাটিও দৌড় দিয়ে বেরিয়েছে, উনিও দৌড় দিয়ে বেরিয়েছে খোলা জায়গায়, মানে এখানে খ্যাত শেষ। তো অনেকটুক জায়গা খালি, ওইটুক জায়গায় দৌড় দিয়ে পোলাটা যাইতেছে। মাস্টার সাহেব ডাক দিল, এই ছেলে এদিকে এদিকে আসো, ওদিকে যাও না। আরে কুত্তারে চিল্লাইতেছে কুত্তার সাথে। দেখলো উনি অবাক হয়ে দেখলো এই যে খোলা জায়গাটা দৌড়াইতে দৌড়াইতে এই ছোট পোলাটা একটা বড় মানুষ হয়ে গেল। মানে খুবই অবাক করা কাণ্ড, মানে একটা ছোট পোলা আজকে ফট করে একটা বড় মানুষ যেন হয় সেরম হয়ে গেল। দৌড় দিয়ে যায় ওইখানে দেখলো যে কতটি এরকম ইসের মতো উঁচা, মানে মাস্টার সাহেব এনতে বুঝছে যে উনিও দৌড়াইতেছিল। তো তো উনি যে বুঝলো যে এটা কবরের মতো, মানে এখানে কবর স্থান, এখানে দাঁড়ায় গেছে। এটা দেখা দেখলো যে ওই ছোট পোলাটা বড় মানুষ হয়ে গেছে সাইজে। তো সে ওইখানে দাঁড়ায় ঘুরে দাঁড়াইছে আর কুত্তাগুলা ঘুরে দাঁড়াইছে। তো হেরে দেখা কুত্তাগুলা ঘেউ ঘেউ শুরু করলো। তো মাস্টার সাহেব তো খুব ভয় পেয়ে গেছে, তিনি বুঝছে যে এটা তো আসলে মানুষের কাণ্ড না। হে ওই লাঠিটা মাটিতে খুঁড়তে খুঁড়তে ভয়ে একদম মানে কুকড়ায় যায়। তিনি চিন্তা করতেছে আমি কি পিছে দৌড় দিব না কি করুম, কিন্তু কুত্তাগুলো তার দিকে তাকায় আছে, মানুষটা ওইদিকে তাকায় আছে, কোনো শব্দ করতেছে না। এক সময় তিনি দেখলো যে মানুষটা আবার দৌড় দিল তার দিকে, একদম মাস্টার সাহেবের দিকে দৌড় দিছে। তো মাস্টার সাহেব তো ভয় একদম কুকড়ায় গেছে, হে পিছন ফিরে দৌড়াইতে গেছে। ওই লোকটা নাকি আবার ওই দৌড়াইতে দৌড়াইতেই একটা ওই ওই ছোট পোলার মতো হয়ে তার উপর ঝাঁপায় পড়ছে। আর উনি দেখতেছে যে একটা মানে ওই যখন ওনার উপর ঝাঁপায় পড়ছে উনি আর কিছু দেখতেছে না যে এটা কি মানে মানুষ নাকি মনে হইতেছে কিছু একটা কালো রঙের এরকম একটা মানে ইসের মতো, মানে বড় একটা কুণ্ডলীর মতো হ্যার এরকম চাপায় তো মাটির সাথে ধরে রাখছে। আর হ্যার আশেপাশে দেখতেছে যে অনেক এরকম ধোঁয়া ধোঁয়া মানুষের মতো ওদিকে দাঁড়ায় আছে লম্বা লম্বা। আর হ্যারে এরকম যাইতে ধরে মাটির সাথে ঠাইসা ধরতেছে। আবার হ্যারে তুললা নিল মাস্টার সাহেব, আবার আশ্রয় ফেলছে। অনেক ব্যথা পাইছে মাস্টার সাহেব, মানে পড়ার পরে মাটিতে পড়ছে। তো হ্যারে এরকম করে ওখানে আশ্রয়তেছে। এই সময় উনি যখন নাকি একদম ওনার জ্ঞান হারায় যাইব উনি দোয়া পড়তেছে মনে মনে। এই সময় দেখলো যে বাস থেকে হাঁক আসতেছে, অনেক জোরে জোরে চিৎকার আসতেছে। একটু পরে দেখলো যে ওনার উপর থেকে মনে ছাইরা গেল, ওই যে চেপ্পা দর্শিল ছাইরা গেল, আর ওই কুত্তাগুলাও দূরে সরে গেল ওখান থেকে। তারপর তিনি দেখলেন যে ওদিকে কে জানি আসতেছে হারিকেন হাতে, আইসা হাঁক দিতে দিতে আসলো। তো ওনার এদিকে এতে চাই আপনি কে এসে, তো উনি বুঝলেন যে এটা কেউ লোক। তো উনি মোটামুটি ওই তার চোখ নাকি ঝাপসা হয়ে গেছিল মাস্টার সাহেবের, তো দেখা বুঝছে যে এটা হইল গিয়া কোন পোস্ট মাস্টার, এখানকার পোস্ট মাস্টার বা ওই যে রানার চিঠি টিটি নিয়ে যায়। তো যাই হোক হে হারে ধৈরা উড়াইলো, উঠায় ওই যে নিয়ে আইসে আমগো বাসায়। এই তো ঘটনা, এই ঘটনাটা মাস্টার সাহেব বললো। এরপর তো মাস্টার সাহেব আসলে আর আমাদের এখানে থাকে নাই। মাস্টার সাহেবের ওই শুশ্রূষা করা হয়েছিল ওখানকার আমাদের এলাকার যে কবিরাজ আছে, কবিরাজ দেখানো হয়েছিল, এখানকার যে মসজিদের হুজুর আছে হেরাইনা দেখানো হয়েছিল। তো দেখা হুজুর বলছে যে এই জায়গা তো ভালো না, হুজুরের বাসা থেকে বলছে যে জায়গা তো ভালো না, এখানে তো আগেই কইছে না খারাপ জিনিস আছে, খারাপ জিন আছে, এখানে কেন মানুষ সেভাবে রাখেন, এটা বন্ধ করে দিতে পারি, বন্ধ করে দিলে কাম হইব না, যদি এটা আপনারা ঠিক মতো মানে ই না করেন, ঠিক মতো দেখা শোনা না করেন, তাহলে এটা আবার এরকম হইব। আর মানুষজন আসে না পাক ভাবে, এখানে তো মানুষ মানে থাকতে হইব ঠিক মতো, এবং এটাতে সুন্দর করে থাকতে হইব, দোয়াদোয়া পড়তে হইব, নামাজ কালাম পড়তে হইব, থাকলে না জায়গা ঠিক থাকবো। আর এই নাহলে এই জায়গায় খারাপ জিন আছে, জায়গাটা আগের থেকেই খারাপ, অনেক উল্টা পাল্টা জিনিস হয়েছে এখানে। তো এই বলছে হুজুর। তো কবিরাজ দুই চার দিন চিকিৎসা দেয় মাস্টার সাহেব। মাস্টার সাহেব একা তো থাকবোই না, পরে ওইখানকার এক ওই গুজরামের লোক রাখা হয়েছিল হ্যার ওইখানে হ্যারে মানে দেখে রাখার লিখা। একটু সুস্থ হওয়ার পরে মাস্টার সাহেব গেছে গান থেকে। এরপর আর মানে আসলে কেউ থাকে নাই, গুদামের লোকরা দু একদিন থাকার চেষ্টা করছিল, এরা ওই শব্দ শুই না, এখানে ধুমধাম শব্দ হয়, আর ওই যে মনে হয় কি কারা জানি মারে, মাইরের শব্দ হয়, মাইরের শব্দ মানে খুবই ভয় পায় মানুষ, মানে কে চিৎকার দিতেছে ঘরের মধ্যে, মানে পাশের ঘর থেকে চিৎকার আইতেছে, তার কেউ আসলে থাকতে নেই। তো এই দিনের বেলায় যারা জিনিসপত্র রাখে এখান থেকে আবার নিয়ে যায় এখানে, এই রাত্রেবেলা যদি অনেক সময় পাহারাদার থাকে, পাহারাদাররা এই ঘরে আর থাকে না, ওই আশপাশে ঘুরে এদিক দিয়ে ঘুরে। আর ওই যে ওই খেত আছে যে ওই যে ভুট্টা খেত, ভুট্টা খেতের ওই পাশে আসলে পুরনো একটা কবরস্থান আছে, ওই জায়গায় নাকি অনেক মানুষ, ওখানে অনেক মানুষের কবর আছে ওই জায়গায়। তো এগো মধ্যে যে অনেকে এনে শাস্তি টাস্তি পাইছে, হ্যাগো নাকি ওইখানে ইয়ে আছে, এর জন্য মানুষজন এখানে দেখে। ওই যে রানার যে ছিল আর কি, সেও কইছিল যে এই জায়গা সুবিধার না, উনি তো চলাফেরা করে রাইতের বেলাও চলাফেরা করে, উনি কইছিল জায়গা সুবিধার না, উনি অনেক কিছু দেখছে উল্টাপাল্টা। এখানে উনি দেখছে যে এরকম ছোট এরকম ছোট কম বয়সী পোলা ফট করে বড় মানুষ হয়ে যায়, উনি নিজেও দেখছে এটা, এইটা মানে কথা এখানে প্রচলিত আছে। আর আমগো যে মাস্টার সাহেব আসছিল একই জিনিস দেখছে এখানে। তো এই হইল গিয়ে এখানকার ঘটনা। এর লেগে ওই ঘরটা হইল আমরা কই যেটা উপরি ঘর, ওখানে কেউ যায় না। এর লেগে হৃদয় যখন উঠছে উপরে গেছে, ওই পিছনে গেছে, আমি তাড়াতাড়ি রাইক করে নামাইছে, ছোট মানুষ আবার কি না কি হয় এর লেগে নিয়ে আসছি, ভয় না পায় আবার এগুলো জায়গায় যাইতে হয় না, ছোট মানুষদের উঠতে হয় না। তো হৃদয়ের আম্মু এই কথা শুনে বেশ চিন্তিত হয়ে যায়, তিনি তাড়াতাড়ি হৃদয়কে দোয়া পড়ে ফু দেন, দোয়া পড়ে ফু দিয়ে তাকে কাছে আনেন এবং ঘরটার দিকে কেমন ভয়ার্থ ভাবে তাকান। হৃদয়ের কাছে ওই ঘরটা কেমন জানি একটু অন্যরকম ফ্লেভার চলে আসে, মানে ওই ঘরের, কারণ সে তার মামির মুখে ঘটনা শোনার পর থেকে ঘরটা দেখে তারও ভয় লাগে। তো যে কয়েকদিন এরপর ওরা ছিল, হৃদয়রা কয়েকদিন ছিল ওই বাসায়, তো ওই ঘরের আশেপাশে আর হৃদয় ওইভাবে যায় নাই। তবে সে দেখত মামার যে ঘর থেকে বের হয়ে ওইদিকে তাকায় দেখত ঘরটাকে, তার কাছে কেমন মিস্টেরিয়াস লাগতো। ছোটবেলার থেকে হৃদয় একটু মিস্টোরি পছন্দ করত, তো এই মিস্টোরি পছন্দ করার জন্য ঘরটাকে দেখে তার কাছে মিস্টেরিয়াস লাগতো। আবার ওই ক্ষেতের দিকেও তাকায়তো হৃদয়, এই যে ওই তাদের মামার বাড়ির সামনে যে ক্ষেত, বিশাল ক্ষেত, ক্ষেতের দিকে, তো তার কাছে ওইটাও মানে বেশ মিস্টেরিয়াস লাগতো। তার কাছে মনে হইত যে এই ক্ষেতের ওই পারেই তো সেই যে বসে যে পুরনো কবরস্থান আছে যেটাতে ভয় পাইছিল বা ওই মাস্টার সাহেবকে নিয়ে গেছিল ওইখানে, তার কাছে চিন্তা হইতো, তার কাছে মনে হইত। যদিও সে কিছু দেখে নাই, তবে সে সন্ধ্যার পরে ওখানে শেয়াল দেখছে, যে শেয়াল ওই ক্ষেতের ওই পাশ থেকে এসে তাকায় আছে, এদিকেই তাদের এই বাড়ির দিকেই তাকায় আছে। তো ওই শেয়াল দিকেও হৃদয় তখন ভয় পাইছিল ছোটবেলায়। যাই হোক, এই ছিল হৃদয়ের শেয়ার করা ঘটনা, যেটা আপনার কাছে শেয়ার করলাম। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে, বেশ ভয়ের মনে হয়েছে এবং ভালো লাগছে। মানে ভালো লাগাটা একটা বড় জিনিস, ভূতের গল্প শুনে ভালো লাগা এটাই কিন্তু মূল একটা ব্যাপার, মানে ভয়ের সাথে ভালো লাগাটা থাকতে হবে। যদি কোনো ভূতের ঘটনা শুনে ভয় লাগে, থ্রিল লাগে, আবার ভালো লাগে, তাহলে বুঝতে হবে ওই ঘটনাটা একটা সার্থক ঘটনা, মানে ওই ঘটনাটা আসলে ভৌতিক ঘটনা হিসাবে খুবই মানে কোয়ালিটি সম্পন্ন। আর যদি কোনো ঘটনা শুনে শুধু ভয় লাগে আর মনের ভেতর অস্বস্তি তৈরি হয়, তাহলে বুঝতে হবে ওই ঘটনাটা আসলে মানে একটা মনে চাপ তৈরি করার মতো ঘটনা, সেটা আসলে মানে সেই ক্লাসিক ভূতের ঘটনা না। এটা আমার বিবেচনা বা আমি এরকম মনে করি, এবং আমি কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য ভয় এবং ভালো লাগার সংমিশ্রণে একটা ভূতের ঘটনা খুঁজে বের করে শেয়ার করতে। যেমন আমার একটা বই আছে, নাম ভয় ও ভালোবাসার গল্প, এটাও কিন্তু এই ধরনের ঘটনা নিয়েই একটা বই। তো যাই হোক, এই ছিল হৃদয় শেয়ার করা ঘটনা, আপনাদের কাছে শেয়ার করে ফেললাম। আর এখন চলে যাব পরবর্তী ঘটনায়, আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত রে শুনতে পায়। আর আপনারা অনেকেই মিস করছেন আমাদের পুরনো এপিসোডগুলো, ওগুলো কিন্তু আর্কাইভিং করা হয়েছে, ওগুলো খুব শীঘ্রই রিশেলভিং করা হবে। আর রিশেলভিং করার সময় কিন্তু আমরা ওগুলোকে নিয়ে গিয়েছি আমাদের অদ্ভুতরে পডকাস্টে। আমাদের এই চ্যানেলে কিন্তু আপনারা অদ্ভুতরে পডকাস্ট প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখানে গেলে আমাদের পুরনো এপিসোডগুলো পাওয়া শুরু করবেন ডিসেন্ডিং অর্ডারে। মানে আমরা 330তম এপিসোড থেকে মনে হয় সরিয়ে নিয়েছিলাম, আর্কাইভ করেছিলাম, তো 330 অলরেডি আমরা রিলিজ করে দিয়েছি। এভাবে 329 এভাবে করে করে আমরা একেবারে প্রথমের দিকে আবার যাব। তো আপনারা সেখানে গেলেই পুরনো এপিসোডগুলো আবার পাবেন, এবং আমরা চেষ্টা করব প্রতি দিন বা প্রতি একদিন দুই দিন পর পর এপিসোডগুলো আমাদের পডকাস্টে নিয়ে আসতে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, কয়েক সেকেন্ডের জন্য চলে যাচ্ছি, ফিরে আসবো, আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আপনাদের জন্য আজকে এই কাহিনীটি কালেক্ট করেছি আবু জাফরের কাছ থেকে। আবু জাফর তিনি একজন পেশায় একজন পরিবহন, এক ধরনের পাবলিক ট্রান্সপোর্টেশনের চালক, যেটা মিরপুরের উপকণ্ঠে, ঢাকা শহরে মিরপুর উপকণ্ঠে একটি এলাকায় চলাচল করে, এবং তিনি এখনও একই পেশায় আছেন, তবে তার রাউটটা এখন ডিফারেন্ট, তিনি অন্য জায়গায় তার সেই ট্রান্সপোর্টেশনে তিনি চালান। তো এই ঘটনা হচ্ছে অনেক আগের, মানে 2010 সালের দিকের একটা ঘটনা। আর সেই সময় তিনি মোটামুটি ওই অঞ্চলে তার এই ট্রান্সপোর্টেশন চালাতেন। তো যাই হোক, আমি চলে যাচ্ছি আবু জাফরের ঘটনায়। তিনি আমাকে অবশ্যই রিকোয়েস্ট করেছেন যেন আমি আমার মতো করে গুছিয়ে আপনাদের কাছে ঘটনাটা প্রেজেন্ট করি। তো আবু জাফর 2010 সালের দিকে, তখন তিনি এই ট্রান্সপোর্টেশন মানে টেম্পো এটাকে তিনি চালাতেন মিরপুরের উপকণ্ঠে একটা জায়গায় ঢাকার, এবং সেখানে তিনি সারাদিনই তার কাজ পড়ত। তিনি সকালের পরে চলে যেতেন সেখানে এবং সেখান থেকে রাতে ব্যাক করতেন গভীর রাতে, এবং তার কাজ শেষ হওয়ার পর তার একটা 50cc মোটরসাইকেল ছিল, সে সময়কার হন্ডা 50cc, একটা স্কুটি টাইপের একটা মোটরসাইকেল পাওয়া যেত সে সময়, এখনো হয়তো খুঁজে পাওয়া যায়। যাই হোক, সেই মোটরসাইকেলটা নিয়ে তিনি চলে আসতেন। তিনি থাকতেন তাদের গ্রামের একজন অবস্থাশালী পরিবার ছিল তার, সে তিনি মানে ঢাকায় সেটেল করা, এবং তার বাড়ির তিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বটা পালন করতেন। রাতে বিশেষ করে যখন আসতেন তাদের বাড়ির গ্যারাজে তার থাকার জন্য আলাদা জায়গা ছিল, তো ওইটাই তার বাসা। আর তিনি তখনও বিয়ে শাদী করেননি, ইয়াং তিনি, তো মোটামুটি এভাবে ভালোই কেটে যাচ্ছিল আবু জাফরের সময়। তিনি দিনের বেলা যে ওখানে সেই তার টেম্পো চালাতেন, সারাদিন সেখানে ব্যস্ত সময় কাটাতেন, রাতে ব্যাক করতেন, আর অনেক সময় তিনি পারলে হোটেলে খেয়ে নিতেন, আবার কিছু কিছু সময় তিনি বাজার করে নিয়ে আসতেন এবং বাসায় রান্না করতেন। মানে তার এই গ্যারাজে যেখানে তিনি থাকতেন সেখানে একটা স্টোভ ছিল, সেখানে তিনি রান্না করতেন। তো একদিনকার ঘটনা, তখন এইরকম মাঘ মাস, প্রচন্ড ঠান্ডা পড়েছে এবং ঠান্ডায় একেবারে হাড় জমে যাচ্ছে এরকম একটা অবস্থা, মানে পুরো ঢাকা শহরে তখন প্রচন্ড ঠান্ডা এবং সেই ঠান্ডায় মানে একেবারে নড়াচড়া করা যায় না এরকম একটা অবস্থা। আবু জাফর সারাদিন তার কাজে ছিল, তিনি ট্রিপ করতেন তার সেই টেম্পো নিয়ে, তাকে চলে যেত অনেক দূরে, সেখানে যে যাত্রী নামিয়ে আবার চলে আসতেন, সেরকম বারবার ট্রিপ করতে হতো। তো সেই রাস্তাটা তার মুখস্থ ছিল, তিনি ওখান থেকে চালিয়ে যেতেন। বাট এই রাস্তার একটা ব্যাপার ছিল যে রাস্তাটা ছিল অনেকটাই মানে ধুধু প্রান্তরের মধ্যে দিয়ে আসতে হতো, আবার তারপরে এসে একেবারে বাজারের মধ্যে দিয়ে যেতে হতো, যে জায়গাটা কাইন্ড অফ লাইক বেশ খানিকটা মানে রাস্তার পাশটা বেশ নোংরাই ছিল, সেখানে ডোবা ছিল ইত্যাদি ইত্যাদি এরকম জায়গা। যাই হোক, এই জায়গাতে তিনি সারাদিন চলাফেরা করতেন। তো একদিন রাতের বেলা তিনি কাজ শেষ করেছেন এবং শীতের রাত এবং রাত গভীর হয়ে গেছে, তিনি যখন তার এই টেম্পোটা তিনি যেখানে রাখলেন তখন প্রায় রাত 11:30 বাজে। 11:30 মানে ও তখনকার সময় এবং ওই অঞ্চলটাতে যেখানে তিনি টেম্পোটা যেখানে তার তিনি চালাতেন আর কি, সেই জায়গাটাতে এই রাত 11:30 মানে বেশ রাত, মানে একেবারে পুরা ওই জায়গাটা মানে নিশুতি, মানুষজন একদম নাই বললেই চলে এরকম একটা অবস্থা। তো তিনি তার টেম্পো সেই গ্যারাজে রেখে বেরুলেন, তো বেরিয়ে আসলেন তার সেই 50cc মোটরসাইকেল নিয়ে এবং তিনি সেটাকে স্টার্ট দিলেন, স্টার্ট দিয়ে চলে আসছেন। কিছু দূর আসার পর তিনি দেখলেন যে সেখানে বাজার, যে সেই বাজারটা বন্ধ হয়ে যাচ্ছে, তার কিছু বাজার করার প্রয়োজন ছিল, কারণ তিনি জানেন বাসায় কিছু নাই, তিনি যে রান্না করে খাবেন সেরকম কিছু নাই তখন। তো তিনি বাজারে পাই দিয়ে আসছেন, বাজার বন্ধ হয়ে গেছে একেবারেই মানে বন্ধ, মাছের দোকান ছিল অনেকগুলা, দেখতেছেন তিনি যে সেগুলোতে একদম বন্ধ। তো সেখানে দেখলেন যে ওই একজন মাছ মাছের ব্যবসায়ী, তিনি মাছগুলোকে গোছায় রাখতেছেন। আবু জাফর সাহেব তার সেই মোটরসাইকেল থামিয়ে তিনি বললেন যে কিছু আছে মাছ? তো বলল যে না ওরকম কিছু নাই, কিছু কই মাছ আছে নিলে নিতে পারো এখান থেকে, এখন আর কিছু নাই। তো তিনি তাড়াতাড়ি ওই তার মোটরসাইকেল রেখে চলে গেলেন সে মাছওয়ালার কাছ থেকে, যে কথা বলে মোটামুটি মানে কোন আন্দাজের উপরেই উনি মাছগুলো নিলেন। লোকটা কই মাছগুলো তাকে একটা ব্যাগে ভরে দিয়ে দিল, তো তিনি তার সাথে ডিল করে মানে টাকা পয়সা কিছু দিয়ে নিয়ে আসলেন। তো সে উঠে তিনি আবার সেই মোটরসাইকেল স্টার্ট দিয়ে যখন রওনা দিচ্ছেন, কিছু দূর আসলেন তিনি, একটা বাঘ ছিল, সেই বাঘের পাশে বিশাল একটা মানে পুকুরের মতো, এবং সে পুকুরের পাশটা কিন্তু বেশ নোংরা, মানে মানুষজন ময়লা টয়লা ফেলে একেবারে স্তূপকৃত করে রাখছে জায়গাটা। তো পুকুরে পায়ে দিয়ে যখন আসতেছেন সেই জায়গাটা কেমন যেন তার কাছে লাগতে, একে তো শীত আর পানির উপর তো কুয়াশা চলাচ্ছে আর ময়লা। তো তিনি বেশ খানিকটা আসার পরে হঠাৎ করে তার মোটরসাইকেলটা দুই তিনটা কাশি দিয়ে বন্ধ হয়ে গেল এবং একটু সামনে যেই থেমে গেল। তো তিনি তাড়াতাড়ি মোটরসাইকেল আবার থামিয়ে আবার কিক মারলেন, কারণ ওইটাতে কোনো সেলফ স্টার্ট নাই। তো কিক মারতেছেন বারবার, স্টার্ট হচ্ছে না, এই তার লাইটটা একটু জ্বলে ওঠে আর বাইক স্টার্ট মানে দুইটা কাশি দিয়ে যে থেমে যায়। তো তিনি মানে মানে পুরাই একটা বিপদে পড়ে গেলেন, এমন এমন একটা জায়গা যে ডানে কিছু ঘরবাড়ি আছে একটু মানে ডান দিকে একটু সামনের দিকে যেয়ে, আর রাস্তার আরেক পাশে হচ্ছে সেই পুকুর আর তার পাশে ময়লা টয়লা জমে আছে, মানে একটা গন্ধ কেমন একটা অবস্থা। আর আগে এখানে লাইট পোস্টের আলো পাওয়া যেত, দেখতেছে লাইট পোস্টে কোনো আলো নাই। তো চরম বিরক্ত হয়ে তিনি মানে একদম ইয়ে গেলেন। তো যখন তিনি ওই বাইক বার স্টার্ট দেওয়ার চেষ্টা করতে, স্টার্ট হচ্ছে না, তখন হঠাৎ খেয়াল করলেন যে ওই যে ময়লার কাছে মানে ময়লাগুলো যে জমে আছে ওইটার কাছে কোনো একটা নড়াচড়া, যেহেতু অন্ধকারে ঠিক মতো দেখা যাচ্ছে না, নড়াচড়া কিসের, মোটামুটি মনে হচ্ছে যে কিছু একটা হাত দিয়ে মানে এরকম ছড়ায় টড়ায় দিলে যেরকম শব্দ হয় ওরকম। তো তিনি ভালো মন্দন খেয়াল করলে কি বেশ জোরেই হয়েছে শব্দটা। তো একবার তিনি ভাবলেন কুকুর টুকুর নাকি, এরকম চিন্তা করলেন। তো তাকায় দেখলেন ভালো মতন আকাশে চাঁদ আছে, চাঁদের হালকা আলো আর এই কুয়াশা, এর মধ্যে দিয়ে তিনি দেখলেন মনে হচ্ছে যে একটা মাথার মতো শেপ মানে ওই জায়গায় নড়াচড়া করতেছে, মানুষের মাথার মতো, শরীরটা ঢাকা পড়া ময়লার যে একটু স্তূপ সেটা দাঁড়ালে। তো তিনি চিন্তা করলেন হতে পারে অনেক আছে না পাগল বা ওই যে কাগজ টাগজ টোকায়ের, মানে একটা তিনি এতটা সিরিয়াসলি দিলেন নিলেন না ব্যাপারটা, চিন্তা করলেন যে হইতে পারে কিছু এক কেউ একজন বা কিছু একটা ওখানে হয়তো আছে, কোনো মানুষজন আছে, অনেক মানুষ কাগজ টোকায় এই টোকায় ওই টোকায়, মানে তিনি ওই জায়গাটাও একটু অন্যরকম। এটা চিন্তা করে তিনি একটা আমল নিলেন না, বারবার স্টার্ট করার চেষ্টা করলেন বাইক, দেখলো যে হচ্ছে না। যা দুই তিনবার করছেন তার বাইক কিন্তু স্টার্ট হচ্ছে না। এরপর তিনি খেয়াল করলেন যে ওই নড়াচড়ার শব্দটা আস্তে আস্তে আর একটু বাড়লো, আর তারপরে তিনি খেয়াল করলেন মানে চোখের কোণা দিয়ে তিনি দেখতেছেন যে সেই যে মাথার মতো জিনিসটা মানে মনে হচ্ছে হাট মানে ক্রল করে মানে হামাগুড়ি দিয়ে স্তূপের পাশ থেকে বের হয়ে আসলো, আসতেছে খুব উদ্ভট ভাবে, মানে হামাগুড়ি দিয়ে আসতেছে, মানে মানে নর্মালি একটা মানুষ হলে যেটা কি করে উঠে হেঁটে আসে এরকম কিছু, বা হয়তো কাগজ টোকা নিবে কেউ হলে পিঠে একটা বস্তা থাকে উঠে হাঁটা দেয় বা এরকম, তা এখানে কিন্তু সেরকম না, মনে হচ্ছে হামাগুড়ি দিয়ে আসতেছে কিন্তু তার কাছে কোনো বস্তা টস্তা কিছু নাই, এবং শরীরটা খুবই শীর্ণ বোঝা যাচ্ছে যে মানে শরীর খুব শীর্ণ, শরীরের মধ্যে মানে মাংস টাংস খুব একটা নাই, মানে একেবারে হাড় জিরজিরে এরকম, এবং তার পরনে মনে হচ্ছে হাফ প্যান্টের মতো শর্টস এর মতো কিছু একটা পরা এরকম, অন্ধকারের মধ্যে চাঁদের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে একটা অবয়ব এরকম, এবং সেটা হামাগুড়ি দিয়ে দিয়ে আসতেছে, দুই পা দুই হাত এরকম সামনে যায়, দুই পা এরকম পিছনে হামাগুড়ি দিয়ে হাঁটু ভেঙে ভেঙে এই অন্ধকারে তিনি বুঝতেছেন। তার কাছে না একটু বুকটা ছেদ করে উঠলো আসলে আবু জফর, এটা তিনি চিন্তা করছেন এটা কি, এটা মানে একটা মানুষের মতো এরকম, তো অনেকটাই তার কাছে চলে আসছে, মানে তার থেকে প্রায় বেশি হলে মানে খুব বেশি হলে 10 ফিটের মতো দূরে। তো তিনি একটু থতমত খেয়ে তাকায় ছিলেন, তো এই সময় তিনি হঠাৎ করে দেখলেন ওইটা খুব দ্রুত তার দিকে দৌড় দেওয়া শুরু করলো, কেমন একটা শব্দ করে, মানে কেমন একটা শব্দ নেই, মানে শব্দটা খুবই অ্যাবনর্মাল একটা শব্দ করে তার দিকে দৌড় দিয়ে আসা শুরু করলো। তো তিনি না থরথর করে কেঁপে উঠছেন, এই সময় মানে যখন দৌড় দিচ্ছে ওই সময় তিনি আবার কিক দিছিলেন মোটরসাইকেলে, এবং এই কিকে তার বাইকটা স্টার্ট হয়ে গেল এবং সামনে যে হেডলাইটটা ছিল জ্বলে উঠল। এক সেকেন্ডের জন্য মনে হয় তার আলোটা যে পড়লো এমন একটা জায়গায়, মনে হয় খুব দ্রুত সরে গেছে তার লাইটের সামনে থেকে, একটা মানুষের মতোই চেহারা এবং খুব শুকনা, মানে মুখটুক একদম শুকায় টুকায় গেছে এরকম, চোখগুলো ড্যাব ড্যাবে টাইপের এবং চোখের ভরু দেখা যাচ্ছে না, আইব্রাউজ নাই, কেমন জানি মানে মাথাটা কেমন, চুলগুলো কেমন জানি একটা পাটের মতো এরকম, মানে মানে অ্যাবনর্মাল পুরো, এবং গায়ের কালারটা অনেকটা মনে হচ্ছে যে ইঁদুরের বাচ্চার মতো গায়ের কালার, অনেকটা কাইন্ড অফ লাইক দ্যাট এরকম একটা কিছু একটা খুব মানে মিলি সেকেন্ডের মধ্যে সরে গেছে তার সামনে থেকে, এবং ওই যে ময়লার যে স্তূপ ওখানে কোথায় গেল তিনি আর খেয়াল করতে পারলেন না। তো তার মোটরসাইকেল যেহেতু স্টার্ট হয়েছে তিনি তাড়াতাড়ি আবার উঠে বসে তিনি গিয়ার ফেলে ওইটা টানা শুরু করলেন, এখন চলা শুরু করছে মোটরসাইকেল, এবং সামনে যে তিনি একটু মানে থতমত খেয়ে গেছেন, তার মাথায় আসলে কিছু আসতেছে না যে ব্যাপারটা কি দেখলেন তিনি, চিন্তা করতে করতে তিনি চালাচ্ছেন আর তার মধ্যে মানে একটু ভয় কাজ করতেছে, কারণ পেছন দিকে তো অন্ধকার, সামনে যেখানে যতটুকু হেডলাইট পড়তেছে ততটুকুই আলো দেখতে পাচ্ছেন, আর এই মোটরসাইকেলের হেডলাইটও খুব একটা স্ট্রং না আর কি, তখনকার সময়ের মানে এখন আসলে এই মোটরসাইকেল এখনো হয়তো দেখা যায় কোথাও হেডলাইটের আলো খুব বেশি স্ট্রং না এই অন্ধকারে, এবং এই রাস্তার মধ্যে তখন কোনো মানুষই নাই। তিনি ইন দ্য মিনটাইম মানে তিনি ধরেন 11:30টার দিকে ওই গ্যারেজ থেকে বেরোইছেন, বেরোয় এখানে আসছেন মাছ কিনছেন, এখন 12টা পার হয়ে গেছে, মানুষজন নাই, আর অন্য কোনো ফিরতি পথেও যে কোনো তার ওখানে টেম্পো বা কোনো কিছু আসতেছে টম টম টাইপের কিছু কিছুই নেই। তো তিনি যাচ্ছেন সামনে, যেতে যেতে সামনে আরো কিছু দোকান পড়ে এবং ওইখানে কাছাকাছি ওনার মোটরসাইকেলটা আবার স্টপ হয়ে গেল, মানে আবার বন্ধ হয়ে গেছে, মানে স্টার্ট বন্ধ। এখন যেখানে তিনি আছেন পাশে কতগুলো দোকান, আর সেই দোকানগুলোর পাশে একপাশে গাছ, অনেকগুলো গাছ, আবার সামনে কিছু দোকান, মানে দুই পাশে দোকান এবং গাছে ঘেরা জায়গাটা, এবং অন্ধকার রাস্তাটার মধ্যে বেশ অন্ধকার, এবং তিনি ঝিঝি পোকার শব্দ শুনতেছেন, এবং তিনি যেই অঞ্চলটা দিয়ে চলাফেরা করতেন এটা কিন্তু অনেকটাই অনেকটা এই মফস্বল টাইপের একটা এলাকা, সাবার্ব টাইপের, এবং সেখানে এই মানে খুবই মানে মনে হচ্ছে যে একটা গ্রামের ফ্লেভারও ওই জায়গাটায় আছে এরকম। আর তিনি ঝিঝি পোকার শব্দ শুনতেছেন, খুব লাউড ঝিঝি পোকা ডাকতেছে, এবং বাম পাশের বাসাগুলোর মানুষ মনে হচ্ছে দূরে আর কি, সেগুলো একতলা দুইতলা বাড়ি, সেগুলো মনে হচ্ছে মানুষ ঘুমায় গেছে একদম, খুবই ঘুমায় গেছে, মানে কোনো মানুষজন জাগনা নাই সেখানে, এরকম একটা অবস্থা। তো তিনি একটু থতমত খেলেন, বাইকটা এখানে থেমে গেছে, তিনি কিভাবে কি করবেন। এখন তিনি আবার চেষ্টা করলেন কয়েকবার, ঝাঁকি দিয়ে দেখলেন ওইটা মানে তেলের ট্যাঙ্ক ছিল সিটির নিচে, ঝাঁকি দিলেন দেখলেন যে হ্যাঁ তেল আছে বাইকে, তো কেন বন্ধ হচ্ছে। এখন তিনি চেষ্টা করতে পারতেন তার স্পার্ক প্লাগটা খুলে দেখতে। এখন এই যে পরিবেশের মধ্যে তিনি থেমে আছেন, এখানে স্পার্ক প্লাগ খোলার মতো অবস্থা নাই। তো তিনি করলেন কি, তার মোটরসাইকেল, এবং ওখানে কোনো ইয়ে নাই, ল্যাম্পপোস্টও নাই যে আলো আছে, তিনি মোটরসাইকেল, তার কাছে কোনো ফ্ল্যাশ লাইটও নাই। আর ওই সময় মানে এত অ্যাডভান্স জিনিসপত্র ছিল না 2010 দিকে, তো মানে এখন যেমন বিভিন্ন রকমের গেজেট বেরিয়েছে যে বিভিন্ন ফ্ল্যাশ লাইট ইত্যাদি ইত্যাদি, আর তার যে মোবাইল ফোন ছিল সেই মোবাইল ফোনের আলো অতই না আর কি, ওই যে নর্মাল স্ক্রিনের আলো সামান্য হয় সেটা আর কি। তো তিনি মোটরসাইকেলটাকে ঠেলা শুরু করলেন, তিনি চিন্তা করলেন ঠেলে যদি সামনে কোনো ল্যাম্পপোস্ট পাই, তিনি জানেন যে একটু পরে সামনে দিয়ে রাস্তাটা শুরু হয়েছে, কিন্তু ওইটা আবার একদমই বিস্তীর্ণ রাস্তা, এক পাশে খালের মতো আর এক পাশে মানে পুরো বিস্তীর্ণ জায়গা, ওখানে কোনো মানুষজন মানে অনেক দূর পর্যন্ত দেখা যায় না। তো তিনি চিন্তা করলেন ওখানে যাওয়ার আগে রাস্তার পাশে একটা ল্যাম্পপোস্ট থাকার কথা মোড়ে, ওখানে একটা বাজারের এন্ট্রি আছে সেখানে, ওই বাজারটা এখন বন্ধ, রাতের বেলা সবই বন্ধ। চিন্তা করলেন যে ওখানে থেমে যদি মানে দেখি স্পার্ক প্লাগটা খোলা যায় কিনা, আবার অনেক সময় দেখা যায় দুই একটা ওই বেবি ট্যাক্সি আলা বা কেউ থেমে আছে এরকম দেখা যায় রাতের বেলা। তখনকার সময় মানে সিএনজি মানে নতুন আসছে আর কি, তখন তো চিন্তা করলো যে সিএনজি আলাবা কেউ যদি থাকে তাহলে একটা কাহিনী। তো তিনি ওইটাকে টেনে 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 বাইক নিয়ে হাঁটা শুরু করলেন। তো খুবই একটা ক্লান্তিকর ব্যাপার, সারাদিন কাজ করছেন তার মানে খুব ক্লান্ত লাগতেছে ঠেলে ঠেলে আনতে আনতে। তো এক পর্যায়ে তিনি পৌঁছালেন ওই মোড়ে, মোড়ে পৌঁছানোর পর দেখলেন যে হ্যাঁ ল্যাম্পপোস্ট একটা আছে, কিন্তু উনি এতটাই আসলে ওনার জন্য ওই দিন আনফর্চুনেটলি ওইখানে কোনো সিএনজি ড্রাইভার বা কেউই নাই, পুরো জায়গাটা কাকা করতেছে, দোকানগুলো শাটার বন্ধ, এবং একটা দোকানের সামনে একটা লাইট জ্বলতেছে, সেই লাইটটা হয়তো রাতে জ্বালায় রাখছে লোকটা। তো তিনি ওই একটা জায়গা এমন জায়গায় রাখলেন যে ল্যাম্পপোস্টের কিছুটা আলো আর দোকানের কিছুটা আলো তিনি যাতে পান। তো ওখানে দাঁড়ায় তিনি বসে তার মোটরসাইকেলের ওই প্লাগ বের করলেন, প্লাগ বের করে মানে তার একটা টুল বক্স ছিল ওইটা দিয়ে খুললেন, খুলে প্লাগ বের করলেন, ঘষে তারপর ট্রাই করলেন অনেকবার, তার মোটরসাইকেল স্টার্ট হচ্ছে না, কিছু একটা সমস্যা হয়েছে বাইকে। তখন তিনি চিন্তা করলেন এমন কেমনে কি করি, তো তিনি মোটরসাইকেলটাকে টেনে নিলেন, নিয়ে তিনি ওখানে একটা দোকানদারকে চিনতেন, যেহেতু তিনি ওখানে সবসময় রুট দিয়ে চলাফেরা করেন। ওই দোকানের সামনে তাদের আবার ওই এই সামনে যে শেডটা করা সেটার একটা লোহারই ছিল আর কি, মানে এরকম বার দিয়ে তৈরি করা, তো ওইটার সাথে তিনি তার বাইকের যে লকটা সেটা একটা এরকম শিকলের মতো লক ছিল আর কি, সেটা দিয়ে তিনি পেঁচায় তার বাইকটাকে লক করলেন, করে ঘাটটা লক করে দিয়ে তিনি চিন্তা করলেন যে আমি চলে যাই রাতের মতো, আসলে এখন আর কিছু করার নেই। তিনি তার হাতে সেই মাছের ব্যাগটা নিয়ে হাঁটা ধরলেন ওখান থেকে। এখন বুঝতেছেন যে বেশ দূর হাঁটতে হবে, তিনি হেঁটে যেখানে বেরোবেন তাকে বেরিয়ে যাবে উত্তরাতে, উত্তরার থেকে বের হয়ে আরো হেঁটে ভেতর উত্তরার দিকে যেতে হবে। তার মানে চিন্তা করেই খুব কষ্ট লাগতেছে, আর সারাদিন কাজ করছেন মানে একদম মানে কোমর ব্যথা মাথা ব্যথা এরকম অবস্থা, ঠান্ডা পড়ছে মারাত্মক রকমের, এবং তার গায়ে একটা সোয়েটার পরা তার উপর যে শাল পরছে তিনি, এবং হাতের মধ্যে সেই ব্যাগটা নিয়ে হাঁটা শুরু করলেন। হাঁটতেছেন এবং অনেক দূর যাওয়ার পরই দেখলেন যে ওই পিছনের দোকানপাট আলো ঢাকা পড়ে গেছে, এখন সৌদি পাশে এক পাশে বিস্তীর্ণ জায়গা, এক পাশে খাল, এরকম একটা অবস্থা। হেঁটে যাচ্ছেন, তো কেমন জানি লাগা শুরু করলো তার কাছে হঠাৎ, তার কাছে মনে হলো যে তাকে কেউ ফলো করে আসতেছে, এটা তার মধ্যে একটা ফিল হলো। এখন চিন্তা করতেছে যে রাতের বেলা এরকম আমার কাছে মনে হইতেই পারে, এই রাস্তা দিয়ে দিনে কত চলাফেরা করি কি আর আসে, তো কিন্তু তার মধ্যে কিন্তু একটা ফিল, মানে সে এই রাস্তাটাকে খুব ভালো চেনে, যে দিনে তিনি অনেক চলাফেরা করেন এখানে, এমনকি সন্ধ্যার সময় চলাফেরা করেন। তো এখন তার কাছে কেন জানি ফিল হচ্ছে যে কেউ একজন তাকে ফলো করে আসছে, বিশেষ করে তিনি যখন একেবারে ফাঁকা জায়গাটা চলে আসছেন খালের উপর দিয়ে আসতেছেন, তখন তার ফিল হচ্ছে তার পিছে কেউ একজন আসতেছে। তো এই ফিল থেকে যে তিনি পিছন ফিরে তাকাবেন সেই সাহসটাও পাচ্ছেন না, তার কাছে কেন জানি মনে হচ্ছিল যে পিছনে ফিরে তাকাইলেই তিনি কাউকে দেখবেন, হ্যাঁ মানে এই ভয়টা তার লাগতেছে, এবং এই কারণে তিনি পিছন ফিরে তাকাচ্ছেন না, চিন্তা করেন আমি সামনে এগিয়ে যাই কি আছে আর সামনে। তো তিনি যাচ্ছেন, তো হঠাৎ করে তার মন হলো দেখি পিছনে, মানে মানুষের মন যেটা, ফট করে তিনি তাকাইলেন পিছনে, তো তাকায় তিনি দেখতেছেন তার থেকে বেশি হলে ফুট দশেক দূরে মানে কুয়াশা একদম জমাট বেঁধে গেছে, কুয়াশা মধ্যে ওই পারে দৃশ্য আর কিছু দেখা যাচ্ছে না, তিনি যেই বিস্তীর্ণ জায়গাটা দিয়ে আসতেছিলেন তার ওই পাশে কিছু লাইট আছে, মানে যে কোনো কারণে ওখানে অনেকগুলো লাইট ছিল, সেই লাইটগুলো মানে অনেক দূরে 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 লাগানো, তো সেই লাইটের হালকা আলো, মানে এমন না যে খুব মানে ব্রাইট আলো, হালকা আলো, সে লাইটের হালকা আলো কুয়াশার মধ্যে আসতেছে, বাট দেখার জন্য ওইটা কিছুই না, যতটুকু দেখা যায় ওই যে আকাশের চাঁদের আলো পড়ছে ওইটাতেই, এই চাঁদের আলো আর ওই হালকা কুয়াশা লাইটের মধ্যে দেখতেছেন কুয়াশায় ছেয়ে আছে পিছনে। হঠাৎ করে তিনি খেয়াল করলেন সেটার মধ্যে থেকে দুইটা চোখ জ্বলে উঠল এবং তিনি একটা গড়গড় শব্দ শুনলেন। তার প্রচন্ড ভয় লাগলো যে কুকুরের শব্দ, মানে রাগি একটা ফেরোসাত শব্দ যেরকম সেরকম কুকুরটা গড়গড় করতেছে। তিনি বেশ ভয় পাইছেন, তিনি চিন্তা করলেন আরে মানে এরকম রাতের বেলা এখানে কুকুর ধরলে তো সমস্যা, কামড় টামড় দিলে তো মানে জান শেষ, আর যেরকম ভাবে গড়গড় করছে এটা তার কাছে বেশ ভয় লাগছে। তো তিনি আরো ভালো মতন তাকালেন, দেখলেন যে আসলেই একটা বেশ বড় কুকুরের মুখ বেরোল এবং কুকুরের আসলে মুখটা যে বেরিয়েছে, তিনি বলছেন যে তিনি বিভিন্ন ছবিতে নেকড়ে দেখছেন, নেকড়ের মুখ যেরকম হয় এত বড় একটা মুখ, কালো রঙের একদম কুচকুচে এবং চোখ দুটো জ্বলতেছে। তো তিনি ভয়ের চোটে নিজের অজান্তেই ধোয়া পড়া শুরু করলেন এবং মানে অজান্তেই যা পারেন আর কি, তিনি খুব প্র্যাকটিসিং কোন মানুষ ছিলেন না ধর্মীয় দিক থেকে, বাট নিজের অজান্তেই পড়া শুরু করছেন দোয়া। এবং যখন দোয়া পড়তেছেন তখন দেখলেন ওইটা গড়গড় করে ঘেউ ঘেউ করে উঠলো দুইবার তার দিকে, মানে এমন ঘেউ ঘেউ করছে জোরে, তিনি ভয় কেঁপে উঠছেন। কেঁপে উঠে তিনি একবার চিন্তা করছেন আমি দৌড় লাগাই, তার একবার মনে হচ্ছে আমি দৌড় দিই, কিন্তু তিনি পরে চিন্তা করলেন যে দৌড় দিলে তো কুকুর কামড়ায় দেয়। তো তিনি এই ভয়ে তিনি আস্তে আস্তে করে হাঁটা শুরু করলেন পেছন দিকে, কারণ দেখতেছে যে কুকুরটাও আসতেছে। তো তিনি দোয়া পড়তে পড়তে আসলে তার মানে একদম পুরো বুকে পানি নাই, তিনি ঘুরে দাঁড়াইছেন, ঘুরে দাঁড়ায় আবার হাঁটা দিচ্ছেন ওই যে দিকে হাঁটতেছিলেন। তিনি চিন্তা করছেন কুকুর যতই ঘেউ ঘেউ করুক এটা যদি আমার দিকে তেড়ে আসে হয় কামড় দিবে বা কিছু একটা, কিন্তু আমি এখন দৌড় দিয়ে রিক্স নিব না, আমি ঘুরে হাঁটতে থাকি, এটা কি করে দেখি ঘেউ ঘেউ করে। তো দেখতেছে তিনি বুঝতেছে ওটা কিছুক্ষণ পরপর একটু ঘেউ ঘেউ করতেছে, গড়গড় করতেছে, তিনি কিন্তু দোয়া পড়তেছেন এবং তিনি বুঝতেছেন তার সাথে কুকুরের ডিস্টেন্স ওইটুকু আছে, কুকুর কিন্তু ওই ডিস্টেন্স ক্রস হচ্ছে না কুকুরের। তো এটাতে তিনি একটু নিজে সাহস পেলেন এবং তিনি দোয়া পড়তে পড়তে যাচ্ছেন এবং তিনি একটু পরে ভয়ে জোরে জোরে দোয়া পড়া শুরু করলেন। তো জোরে জোরে দোয়া পড়তেছেন, একটু পরে তিনি কুকুরের আর শব্দ পেলেন না। তো এটা তার কাছে অবাক লাগলো যে কুকুরের শব্দ নেই, মানে কুকুর কি চলে গেছে। তিনি হঠাৎ করে তাকালেন পিছনে, দেখলেন কুকুর নাই। তো একটু হাঁপ ছাড়লেন, হাঁপ ছেড়ে তিনি আবার হাঁটা ধরলেন, হাঁটতেছেন এবার তিনি বিড়বি করে দোয়া পড়তেছেন। আর তার কাছে ওই বিস্তীর্ণ জায়গা আর এই পাশের যে ফাঁকা খালের পাশের জায়গা দেখে একটু ভয় লাগতেছে, ওনার বেশ ভয় লাগছে, এখন নানা রকম ভয়ের চিন্তা তার মাথায় আসতেছে। তো অনেকখানি আসার পরে ওই বিস্তীর্ণ জায়গাটা পার হওয়ার পরে একটা দেয়াল দিয়ে মানে ছোট্ট মানে এই পাশে দেয়াল এই পাশে দেওয়াল কিন্তু রাস্তা এরকম একটা জায়গা, কিন্তু ওইখানে বাঁ পাশে একটা এরকম ময়লার স্তূপ ওইখানে রাখা, আবার মানে ওখানে মানুষজন হয়তো এনে এনে ময়লা ফেলে। তিনি ময়লার কাছে যখন আসছেন ঠিক তখনই তিনি দেখলেন ময়লার ফাঁক দিয়ে আবার কুকুরটা বেরিয়েছে, এবার তার সামনাসামনি বেরিয়েছে এবং সামনাসামনি বের হয়ে জোরে জোরে কয়েকটা ডাক দিল, ডাক দিয়ে জোরে টানা ডাক দিল দুইটা এবং তারপরে তার দিকে মানে ধেয়ে আসলো, ছুটে আসলো যেরকম আসে। তিনি খুবই ভয় পেয়েছেন, আল্লাহ রে বলে তিনি একটা চিৎকার দিয়ে দোয়া পড়া শুরু করছেন। খুবই আশ্চর্য হলেন যে একটা কুকুর যখন এইভাবে চার্জ করে মানে এইভাবে ছুটে আসে, তখন কিন্তু কুকুর বেসিক্যালি যেটা হয় কামড় দিয়ে বসে বা কিছু করে। এটা দেখলো যে তিনি যখন আল্লাহরে বলে চিৎকার দিচ্ছেন তখন মনে হলো তার পায়ে দিয়ে মানে একটা বিদ্যুৎ পৃষ্ঠের মতো মানে ইলেকট্রিক শক খেলে যেরকম হয় সেরকম ভাবে কুকুরটা ছ্যাত করে সরে গেল পাশ থেকে এবং মনে হলো যে তার যে হাতে ব্যাগ ছিল ব্যাগের সাথে তিনি আবার ব্যাগটাও তুলে ফেলছেন, হাতটা ব্যাগের সাথে কুকুরের টাচটাও লাগছে এবং তিনি পুরা কুকুরের যে সরে গেছে সে ফিলটা তিনি পাইছেন কুকুরটা পাশ থেকে। এবং ওনার পিছে যাওয়ার পরে তিনি আর কুকুরের সাড়া শব্দই পেলেন না, তিনি ভয়ে জোরে জোরে দোয়া পড়তে পড়তে হাঁটা শুরু করছেন, খুব স্পিডে হাঁটতেছেন তিনি এবং মানে ভয় মানে পারলে দৌড়ে যান তিনি, দোয়া পড়তে 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 হাঁটতেছেন। এতটুকু রাস্তাটা পুরাটাই দুই পাশে হচ্ছে দেয়াল আর মাঝখানে রাস্তা, দোয়া পড়তে পড়তে হাঁটতেছেন এবং তিনি সামনে যেখানে বেশ ভাঙা চোরা রাস্তা সেগুলোর মধ্যে দিয়ে কোনো মতে তিনি হাঁটতে এবং ঠান্ডা এবং তিনি পায়েও ব্যথা পাচ্ছেন, তার পায়ে কিন্তু জুতা পরা না স্যান্ডেল পরা চামড়ার, কিন্তু ওই যে ভাঙা রাস্তার ইট টিট এসে লাগতেছেন পায়ে ব্যথা পাচ্ছেন তিনি। তো এরকম করতে করতে তিনি একসময় বের হয়ে আসলেন ওই রাস্তার শেষে, এসে দেখলেন সেই জায়গায় তার যে ওটার রাস্তা যে মূল রাস্তাটা সেখান থেকে শুরু হয়েছে এবং ওগুলো পাকা রাস্তা, কিন্তু সেই জায়গায় একদম নিশুতি, একদম নিশুতি, কোনো মানুষ নাই। তিনি তারপরও হাঁটতে থাকলেন দোয়া পড়তে পড়তে, যাই হোক পুরো রাস্তাটা তার কাছে ভয় লাগছিল এবং তিনি প্রচন্ড, এবং তিনি এখানে আর একটা লেক আছে লেকের বাইরে যখন যাচ্ছিলেন তখনও তার ভয় লাগছে, বেশ পানির একটা পচা গন্ধ তার নাকে আসছে এবং তিনি বেশ ভয় পাইতেছিলেন, মানে গাছগাছালি দেখে বেশ ভয় লাগতেছিল, তার কাছে মনে হচ্ছে কুকুরটা আবার বের হয়ে আসবে। তো আলটিমেটলি বের হয়ে আসলো না, তিনি একসময় প্রচন্ড ক্লান্ত হয়ে তার বাসায় পৌঁছলেন, সেই যে তিনি যে গ্যারেজটাতে থাকতেন, মানে বাসার নিচে গ্যারেজে থাকার ব্যবস্থা ছিল। তো তিনি সাধারণত আসলে ওই বাসায় যে তিনি সেই বাড়ির মালিকের সাথে তিনি একটু দেখা করেন, সালাম দোয়া করেন, দিয়ে কথা বলে তারপর তিনি তার মতো যান, কারণ তাকে ওখানে রাখতেই হচ্ছে রাত্রেবেলা একটু দেখাশোনা করার জন্য এখানে, এবং এই জন্যই থাকার জায়গাটা দিছে। তো তিনি আর কথা না বাড়ায় তিনি আজকে আর ওই ইউটাও পান না, তিনি চলে যান তার ঘরে, এবং ঘরে গিয়ে তিনি বসে থাকেন কিছুক্ষণ, তার একটা চৌকি ছিল, চৌকির উপর বসে থাকেন। বসে থেকে তিনি চিন্তা করেন যে এটা কি হল, এটা কি আদৌ কোনো কুকুর নাকি প্রথমে কি দেখছিলেন, এগুলো তিনি আসলে মানে আর কি ঠাউর করতে পারতেছেন না, চিন্তা করতে পারতেছেন না। তো যাই হোক, হাতে মাছের ব্যাগটা রাখছিলেন ফ্লোরে এক জায়গায়, তো তিনি নিয়ে মাছটা নিয়ে তিনি চিন্তা বললেন যে না, আমি এটা এখন আজকে আর পারবই না কোনোভাবে রান্না করতে, আমার আর শরীরে সেই জৌরি নাই, এনার্জিও নাই, পা দুটা মনে হচ্ছে ফুলে গেছে, মনে হচ্ছে যে উনি কি পারবে নাকি পরদিন কাজে যেতে পারবে নাকি, এটাও তিনি চিন্তা করতেছে। একবার ভাবতেছে মাছকে ফেলে দিব, মানে কিছু করার নাই, টাকা দিয়ে কিনছেন মাছ, এখন খিদাও লাগছে, আবার খেতেও ইচ্ছা করতেছে না, রান্না করারও জোর নাই। তো তিনি যেটা করলেন, তার একটা মাটির এরকম মালসা ছিল, সেই মালসাটার উপরে মাছটা রেখে তিনি মানে পলিথিন শুদ্ধ এরকম রেখে দিয়ে তিনি তার ওই জুতা স্যান্ডেল খুলে তিনি খাটের মধ্যে শুয়ে পড়লেন। চিন্তা করলেন যে এখন আর মানে তার একদমই এনার্জি নেই, চিন্তা করলেন আমি যতক্ষণ শুয়ে থাকতে পারি যদি একটু ঘুমও আসে উঠে দেখি কিছু করা যায় কিনা। এদিকে ঠান্ডা, ঘরের মধ্যেও ঠান্ডা, তো তিনি মোটামুটি শুয়ে আছেন এবং কাঁথাটাকে নিয়ে আসেন, শরীরে এগুলো খুলেন নাই, সোয়েটার টোয়েটার এগুলো খুলেন নাই। তো কতক্ষণ শুয়ে আছেন তিনি বলতে পারবেন না, অনেকক্ষণ শুয়ে আছেন, এবং একসময় তার কিন্তু ঘুমে চোখ লেগে আসছে যে ঘুমায় গেছেন। তো কতক্ষণ ঘুমাইছেন তিনি বলতে পারবেন না, তার হঠাৎ করে ঘুম ভাঙছে, এবং ঘুমটা ভাঙছে কি শব্দে, কেমন জানি খড়র খড়র করে শব্দ হচ্ছে তার ঘরের ভিতরে। তিনি চোখ মেলে ফার্স্টে আবিষ্কার করলেন যে অন্ধকার ঘর, ঘরের মধ্যে কোনো আলো নাই। তিনি যখন ঘুমায় গেছেন তার ঘরে কিন্তু বাল্ব জ্বলতেছিল, কোন লাইট জ্বলতেছে না, ঘর অন্ধকার একদম। তিনি শুয়ে আছেন খাটের মধ্যে, মানে তার চোখের উপর তিনি শোয়া, এবং তিনি শব্দ পাচ্ছেন, খটর 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 শব্দ হচ্ছে, আর শব্দটা আসতেছে একেবারে ঘরের কোণার থেকে, যেখান থেকে তিনি তার ওই ঘরের মধ্যে কিন্তু একটা এরকম ছোট্ট কলপাড়ের মতো ছিল, তার পাশে তার স্টোভটা রাখা, এবং ওই যে কলপাড় মানে একটা ছোট মানে পানির কল লাগানো, তার নিচে একটা ছোট মানে সিমেন্ট দিয়ে বাঁধাই করা একটা জায়গা, যেখানে কাটাকাটি করে ধোয়া ধোয়ে টোয়ে আর কি, ওই জায়গায় বেসিন নাই তার, ওখানে ওইটার মধ্যে ধোয়াধুই করতেন তিনি আর কি। তো মানে খুব পাকাপোক্ত ব্যবস্থা না আর কি। তো ওই জায়গা থেকে খটর খটর শব্দ আসতেছে, যেমন সিমেন্টের মেঝেতে যদি মাটির মালসা নাড়াচড়া করে সেরকম শব্দ, এবং অন্ধকার ঘরের মধ্যে একেবারে ঘুরঘুটি অন্ধকার বলা চলে। আর তিনি যেহেতু গ্যারেজে থাকতেন, ওই গ্যারেজের দরজাটা ছিল শাটার সিস্টেম, তো ওইটা তো উনি খুলে ঢুকছেন, এখন শাটার লাগাই দিচ্ছেন বাইরের থেকে। তো আলো ঢোকার ব্যবস্থা বলতে তেমন কিছুই নাই, একটা আছে ওইখানে এক্সস্ট ফ্যান আছে, এক্সস্ট ফ্যানের সেই যে জায়গাটা যেখান থেকে এক্সস্ট ফ্যানটা লাগানো, সেখান থেকে বাইরের আলো মানে ল্যাম্পপোস্টের আলো কিছুটা ঘরে ঢুকতেছে ওখান দিয়ে। তো এই ঘুরঘুরটি অন্ধকারের মধ্যে ওই ল্যাম্পপোস্টের আলো এক জায়গায় যে একটু লাগতেছে ঘরের ভেতরে একটা কোনায়, সেটা কিন্তু এমনি প্রথম দৃষ্টিতে অতটুকুই আলোই দেখা যায়, কিচ্ছু বোঝা যায় না। কিন্তু কিছুক্ষণ পর তার চোখ শুয়ে আসলো সেই আলোতে, মোটামুটি এই সামান্য ফোটন কণার থেকে কিন্তু একটু এতটুকুই চোখে মানে ই হয়, মানে চোখের প্রতি ফলন প্রতিসরণটা হয়ে যায় এক সময়, যে তখন কিন্তু মানুষ কিছুটা ঠাউর করতে পারে কোথায় কি আছে। তো তিনি শব্দের উৎসের দিকে ঠাওয়ার করার চেষ্টা করলেন যে কি, এবং তার পুরো জিনিসটা মনে পড়তেছে যে তিনি এসে ক্লান্ত হয়ে মাছ রেখে শুয়ে পড়ছেন, এবং বাতি জ্বালানো ছিল, এখন বাতি বন্ধ, এবং শব্দ হচ্ছে কটর কটর ওইখান থেকে। তো তার একটু ভয়ও লাগা শুরু করছে, কারণ আগে তিনি কিন্তু একদম প্রচন্ড ভয় পাইছেন আসার সময়। তো সেই ভয়টাই আরো দানা বাঁধা শুরু করলো আস্তে আস্তে, যে কি ব্যাপার, খটর খটর শব্দ কিসের। তো আলো যখন একটু চোখে সহ্য হয়ে আসছে, তিনি প্রচন্ড মাছের বাজে গন্ধ পাইতেছেন একই সাথে, মাছের একটা বাজে গন্ধ, মানে কই মাছ বা এই ধরনের মাছগুলা যদি একটু নরম হয়ে যায় বা কিছু, এটা থেকে একটা খুব বাজে অডর ছড়ায়, সেই গন্ধটা ওনার নাকে আসতেছে, খটর খটর শব্দ, এবং তার মধ্যে যেমন ফ্রেশ ফ্রেশ কেমন একটা শব্দ আসতেছে, মানে এজিফ যে কোনো কিছুকে টেনে ছিঁড়ে ফেললে যেরকম হয় সেরকম টাইপের শব্দ। তো তিনি মানে ভয় পাইছেন মারাত্মক, যে ব্যাপারটা কি ঘটতেছে, এবং একটু পরে মুখের ফাঁস ফাঁস শব্দ, এরকম শব্দে তিনি আবছা আলো আধারিতে তিনি খেয়াল করলেন, মনে হল যে ওই যে কর্নারটাতে কোন একটা মানুষের মতো কিছু বসে আছে এখানে, উবু হয়ে মানে এরকম মানে কুজো হয়ে, এবং তিনি বুঝতে পারছেন এখানে কিছু নাড়াচড়া করতেছে। সো ওনার ধারণা হইল মোস্ট প্রবাবলি মালসাটা নাড়াচড়া করতেছে, এবং উবু হয়ে কিছু একটা মানুষের মতো। প্রচন্ড ভয় পেয়েছেন। আসলে আবু জাফরের পুরো শরীরের মানে ঘাড়ের রোম দাঁড়ায় গেছে, তিনি একে তো ঠান্ডা, ঠান্ডার মধ্যে গায়ের রোম দাঁড়ায় গেছে, তিনি ভয়ের চোটে একটা সাউন্ডও করতে পারতেছেন না, এত ভয় পেয়েছেন তিনি। কিন্তু এই বেশি ভয় পেলে যে মানুষের হঠাৎ করে যে মানে ভয়টা ভেঙেও যায় এরকম, মানে তার হঠাৎ করে প্রচন্ড ভয়ের চোটে তিনি তার পাশে একটা কোল বালিশ রাখছিলেন, সেই কোল বালিশটা তুলে নিয়ে তিনি ওই বলে ছুড়ে মারলেন, যেমন একটা বিড়াল টিড়াল দেখলে মানুষ যেটা করেন ওগুলো ছুড়ে মারলেন। তো কোল বালিশটা সাঁ করে উড়ে গেল অন্ধকারের মধ্যে, ভাব করে ওখানে পড়লেন। আর সাথে সাথে তিনি কিন্তু ওই অন্ধকারে খেয়াল করছেন সেই যে কুজা অবয়বটা, সেটা কিন্তু ফট করে তার দিয়ে ঘুরছে এবং ফ্যাস করে একটা শব্দ করছে কেমন, আর শব্দটা খুবই উদ্ভট একটা শব্দ করছে। শব্দ করে সেই জিনিসটা লাইক ম্যাটার অফ আ সেকেন্ড অর সামথিং, ম্যাটার অফ এ ব্লিঙ্ক, এর মধ্যে সে লাভ দিয়ে একটু সামনে পড়লো পাশে, এবং সেটা মনে হলো যে তিনি বুঝতে পারছেন যে এটা অন্ধকারের মধ্যে লাভ দিছে যে আকৃতিতে, কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এক আকৃতি, একটা কুকুরের আকৃতিতে মানে পড়ছে ওইখানে, যেমন গড়গড় করতেছে এবং চোখ দুইটা সাথে সাথে দপ দপ করে জ্বলে উঠলো তার। অন্ধকারে তিনি দেখতেছেন দুইটা চোখ পুরো অঙ্গারের মতো জ্বলতেছে সেখানে। তো আবু জাফর এতটা ভয় পেয়েছেন তিনি সাথে সাথে জোরে জোরে দোয়া পড়া শুরু করছেন, জোরে জোরে দোয়া পড়া শুরু করছেন, এবং তারপর তিনি দেখলেন যে ওই কুকুরটা লাফ দিয়ে তার যে শাটারের কাছে গেল, তিনি শব্দ পেলেন ধ্যাম করে একটা, এবং আর কিছু নাই, ঘরটা একদম স্তব্ধ গন্ধ ঘরের মধ্যে, এবং তিনি দোয়া পড়তেছেন। দোয়া পড়তে পড়তে ভয়ে কাঁপতে কাঁপতে আবু জাফর চলে গেল তার লাইটের সুইচের কাছে, এবং দেখলেন যে লাইটের সুইচ অফ করা, তিনি লাইট জ্বালালেন। এখানে কিন্তু তার এই গ্যারেজে ঢুকে কেউ কেউ বন্ধ করার কথা না, কারণ গ্যারেজে ঢোকার একটা পথ আছে সিঁড়িঘর দিয়ে, এবং সেটা দরজা কিন্তু ভেতর থেকে লাগানো, তিনি লাগাই দিয়েছেন, বাইরের থেকে কেউ এখানে ঢোকার কথা না। আচ্ছা, শাটারটা তিনি ভেতর থেকে বন্ধ করছেন টেনে, শাটার কেউ তুলে এখানে ঢোকার কথা না, ইম্পসিবল। আর এই কুকুর বা ওরকম একটা আকৃতি কোত্থেকে আসবে তিনি কিছুই বুঝতে পারেননি। যাই হোক, আবু জাফর মারাত্মক ভয় পেল, এবং ভয় পেয়ে তিনি মানে তার প্রাণ অষ্টাগত অবস্থা, তিনি কি করবেন কুল পাইতেছেন না। তিনি একবার চিন্তা করতেছেন, তাদের বাসার পাশে একটু পাশে একটা লন্ড্রি ছিল, ওই লন্ড্রিতে একটা ছেলে ঘুমাইতো, তিনি চিন্তা করতেছেন লন্ড্রির ছেলেটাকে উঠাবেন নাকি, কিন্তু আবার তার এই শাটার খুলে বাইরে যাওয়ার সাহস হইতেছে না। তো বাতি জ্বালায় তিনি গেলেন একবার তার কল পাড়ে, এবং যে তিনি দেখলেন যে তার যে মাছের যে মালসাটা, সেই মালসাটার চারপাশে তার মাছগুলো ছড়ায় ছিটায় রয়েছে, কতগুলা এরকম বের করা এবং মনে ছিঁড়ে বুড়ে ফেলছে কতগুলা কই মাছকে, এইভাবে ফেলে রাখছে এবং পাশে ছড়ানো, এবং বিচ্ছিরি দুর্গন্ধ আসছে ভিতর থেকে। আবু জাফর আসলে একসময় সহ্য করতে পারলেন না, তিনি আসলে ওই রুমে ওই গন্ধ এবং ওই সিন এগুলো দেখে তিনি একসময় বের হয়ে গেলেন রুম থেকে। বের হয়ে যেয়ে তিনি একেবারে ওই সেই পাশের লন্ড্রির দরজা জোরে জোরে বেড়ে, এবং লন্ড্রির থেকে ছেলেটাও ভয় পাইছে, সে উঠছে, পরে উঠে বলছে কে কে, তখন বলছে যে আমি জাফর, দরজা খুল। দরজা খোলার পর আবু জাফর তাই বলে যে আমি খুব ভয় পাইছি আমার বাচ্চা কি হয়েছে। ছেলেটা তার কথাবার্তা শুনে শুনে বলে আপনার তো পিচাস, তারা মানে পিসাজকে পিচাস বলে, বলে আপনার পিচাস ধরছে বা পিচাস আসছে আপনার কাছে। হ্যাঁ, যান আপনি তাড়াতাড়ি হাত মুখ ধোন, ওগুলো পরিষ্কার করেন, আপনার ঘরে যে ফেলায় গেছে। তো খুবই আশ্চর্য ব্যাপার, ওই ছেলেকে নিয়ে তিনি যখন ঘরে আসেন, ওই ছেলেও আসে তার সাথে, এবং ছেলেটা একটা লাঠি নিয়ে আসে তার ওইখান থেকে। খুবই আশ্চর্য ব্যাপার, তার ঘরের মধ্যে কোনো মাছের ব্যাগটাই নেই, আর ঘরের মধ্যে মাছের ব্যাগটাই নেই, পুরা খালি। তো আবু জাফর বলতেছে যে হয়তো এমন আছে কিন্তু দরজা খোলা রেখে চলে গেছেন, এমন হইতে পারে অন্য কোনো কুকুর বিড়াল নিয়ে গেছে সে, বাট এই মানে মানে এইটা সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, মানে খুবই আশ্চর্য ব্যাপার যে এর মাছ নাই, ওই যেগুলো ছিঁড়ে ফেলে রাখছেন সেগুলোও নাই, পুরাই নাই, শুধু মালসাটা পড়ে আছে। তো যাই হোক, ওই ছেলে বললো কি হয়েছে, তো তিনি কথা বললেন ছেলেটারে, তিনি অনেক রিকোয়েস্ট করলেন যে তুই আজকে আমার সাথে থাক এখানে, আমি খুব ভয় পেয়েছি। তো ছেলেটা তার রিকোয়েস্ট লাস্টে শুনলো, তো তিনি ওখানে ওই ছেলেটা রেখে তিনি তার হাত মুখ ধুলেন, তারা পয়সা করলেন, ছেলেটা বললো দোয়া পড়েন এখানে সেই হানতেন। তো তারা ওইখানে একটা জিনিস আবিষ্কার করলো যে তাদের ফ্লোরে ভিজা ছাপ ছিল, এবং ভিজা ছাপটা কুকুরের পায়ের ছাপ, কুকুর যদি হেঁটে যায় সেরকম বেশ বড় বড়, কুকুরের যে পস যে জায়গাটা মানে মানে থাবার মতো জায়গা যেটা, সেটা বেশ বড় ওই জায়গায় একদম ভিজা ভিজা ছাপ। তো ওই ছেলে তখন বলে সাথে সাথে বলো মুছে ফেলেন এগুলো। আবু জাফর ওইখানেই রাতের বেলা তার একটা গেঞ্জি ভিজায় পুরো জায়গাটা মুছে ফেলে, সে মানে ফেলে দিবে গেঞ্জিটা, এরকম করে সে মালসা টালসা ধুয়ে ফেলে, নিজে হাত মুখ ধুয়ে একদমই হয়। যাই হোক, তারা ফজর পর্যন্ত অপেক্ষা করে, এবং ছেলেটা তারা বলে যে ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন, আপনার এখানে পিসাস আসছিল। তো যাই হোক, আবু জাফর তার মতো তার এই ধর্মকর্ম সারেন সকালবেলা, এবং পরে তিনি আর ওই দিন খুবই ক্লান্ত হয়ে যান, সকালবেলা আর কাজে যেতে পারেনি। দুপুরের পরে তিনি কাজে যান এবং যেয়ে তার মোটরসাইকেল নেন এবং সেখানে যেয়ে তিনি বলেন যে আজকে কাজ করবেন না। তো পরে যখন ওখান থেকে ফেরত আসতেছেন, তিনি তখন সন্ধ্যা হয়ে গেছে রাতের বেলা মোটরসাইকেল নিয়ে আসতেছেন, তো তিনি দোয়া পড়তে পড়তে আসেন। তো ওই দিন আর তার কিছু হয় না, কিন্তু রাতে যখন ঘুমাইতে গেছেন তিনি, তার যে শাটারের মধ্যে মানে একাধিক ইটের মানে মনে হচ্ছে কেউ ইট ছুড়ে মারতেছে, কেউ বড় বড় ঢেল তার ইসের মধ্যে মারতেছে এনে, এই যে তার শাটারের মধ্যে রাতের বেলা। তিনি প্রচন্ড ভয়বান চিৎকার করেন, কে কে এগুলো মানে চিল্লার চিৎকার চেঁচামেচি করেন। তো একটু পর তিনি শুনেন যে ওই লন্ড্রির ছেলেটাও চিল্লাইতেছে বাইরের থেকে। তো তিনি উঠে আসেন, উঠে এসে তখন শাটার খুলে ফেলেন, লন্ড্রির ছেলেটার কথা শুনে তিনি খুলেন। খোলার পর ছেলেটা বলে যে ভাই আপনার এখানে যে কি কে ঢিল মারলো, দেখেন 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 ভিতরে সব বাইরে দেখেন। বাইরে দেখে যে তার ওই শাটারের সামনে এক গাদা মানে এরকম বড় বড় মাটির ঢেলার মতো ভেঙে গুড়া গুড়া হয়ে আছে সব। তো ছেলেটা বলে যে আমি শুধু ওই শব্দ শুনে আমি এখান থেকে উঁকি দিলাম, কিছুই দেখি না, পরে দেখি আপনার এখানে ইট পড়াত্ত গুলা। তো যাই হোক, ওই দিন রাতের বেলা ওই ছেলেটা তার সাথে থাকে, আর কিছু দেখেন ওই ছেলেটা থাকার পরে। তো তিনি ওই ওই লন্ড্রির দোকানে আরেকজন লোক কাজ করতেন, তিনি বেশ কামেল টাইপের আর কি, খুব পরেশগার মানুষ। তার সাথে কথা বলেন দিনের বেলা, তাকে চাচা বলতো যে এরকম এরকম আমার ইসি। তো লোকটা বলে তোমাকে তো এখন পিসাজ তোমার পিছে সাথে আসছিল, এসে তোমারে এগুলো করছে, ইটো মনে এগুলোই মারে জিন পুরিয়েরা। তো তুমি দোয়ার দোয়া দুরুদ পড়ো, নামাজ কালাম পড়ো, আর তাকে বলে যে আমি তোমারে সুতা পড়ে দিই, ই পড়ে দিই। তো তাকে কিছু মানে এরকম প্রোটেকশন শিখায় দেয়, আর কিছু দোয়া পড়ে দেয় বলে এই দোয়াগুলো পড়বা বিশেষ করে, আর এই ঘরটারে তুমি কোনো একটা ইয়ে তোমার ই করে ফেলো, বেঁধে ফেলো, তোমার ঘরটার ই করো আর কি, ঘরটা মানে অরক্ষিত আছে। তো যাই হোক, সেই তার সাথে যে লন্ড্রির যে লোকটা যিনি ছিলেন, তিনি যে মোটামুটি পরেশগার ছিলেন, তিনি এসে দোয়া দুরুদ পড়ে দেন আবু জাফরের রুমে, আর আবু জাফর একটা সুতা তিনি পড়ে দেন। তো তিনি আবু জাফর ওই সুতাটা রাখেন, বলে আর পানি খেতে বলেন, পড়া পানি ইত্যাদি ইত্যাদি, নামাজ কালাম পড়তে বলেন ঠিক মতো। আবু জাফর এগুলা মোটামুটি চেষ্টা করা শুরু করে আর কি তখন থেকে। আর সে এরপর থেকে একটা কাজ করত যে রাতের বেলা আর ওই জায়গা দিয়ে ওই এত রাতে আসতো না, সে মোটরসাইকেল নিয়ে ঠিক দোয়া পড়ে বেরিত, বেরিয়ে মানে গভীর রাতে হওয়ার আগেই সেখান থেকে ব্যাক করে চলে আসত, মানে কাজটাকে লিঙ্গার করে গভীর রাত বানাইত না। এর পরবর্তীতে আসতে গিয়ে সে ওই রুট থেকে কাজটাই ছেড়ে দেয়, আর ওদিকে যায় না। তবে আবু জাফর বলছে যে এই জিনিসগুলো খুব ভয়ের, এরকম সে আরো একবার একটা খারাপ জিনিসের মানে ফিল পাইছিল, সেটাও ওই তার কর্মস্থল যে আরেক কর্মস্থল সেটা কাছাকাছি একটা জায়গায়। তো সে বলছে ওই কাহিনীটা আরেকদিন বলবে। তো এই ছিল আবু জাফরের একটা কাহিনী। আপনাদের কাছে কেমন লাগছে, কোন ধরনের ঘটনাগুলো ভালো লাগে আমাকে জানাবেন, এবং আমি চেষ্টা করব সেই ধরনের কাহিনীগুলো বেশি বেশি কালেক্ট করে আপনাদের জন্য নিয়ে আসার। এই ঘটনাটি আমি শেয়ার করব আপনাদের কাছে, এটিকে ঘটনা না বলে আমি বলবো এটি একটি ফোকলোর, এবং এই ফোকলোরটি বেশ পরিচিত একটা ফোকলোর। তবে এর আগে আনুষাঙ্গিক কিছু কথা আপনাদের সাথে আমার শেয়ার করতে হবে, বা আপনাদের সাথে আমার আলাপ করতে হবে, যেটি হচ্ছে ফোকলোর সম্পর্কিত। ফোকলোর, মিথ বা লেজেন্ড, এগুলো কিন্তু এক একটা অঞ্চলে প্রচলিত কথা, যেমন ফোকলোর লোকগাথা, এই লোকগাথা মানুষের মুখে মুখে চলে আসছে, এবং এটার অ্যাকচুয়ালি কোন ভেরিফিকেশন হয় না, নিদার মানে নিদার মিথরও হয় না, আবার এই ফোকলোরও হয় না, লেজেন্ডও কাইন্ড অফ লাইক দ্যাট, মানে মানুষের মুখে প্রচলিত কথা। কোন একটা ঘটনা, কোন একটা কিছু ঘটেছিল এবং মানুষ মানুষের মুখে মুখে এটা প্রচলিত হয়ে গেছে। এরকম অনেক ঘটনা কিন্তু আছে, এবং অনেকে অনেক কিছু এটার সাথে মিথ যেটা আছে তার সাথে কিন্তু প্রচলিত অনেকে অনেক কিছু দেখেও থাকেন। যেমন বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অংশে আমরা যারা নর্থ আমেরিকাতে দেখি, সেখানে দেখি আমরা সাসকোয়াচ নিয়ে কথা প্রচলিত আছে, ডগম্যান নিয়ে কথা প্রচলিত আছে। তো এগুলো কিন্তু নর্থ আমেরিকাতে অনেক অঞ্চলে প্রচলিত মিথ, ফোকলোর যাই বলেন না কেন, বা লেজেন্ড, কারণ অনেকের কাছে কিন্তু অনেক মানে স্পেশাল এইরকম ঘটনাও আছে যে এরকম কিছু ঘটেছিল এখানে। নর্থ আমেরিকাতে কিন্তু এগুলো প্রচলিত কথা, সেখানে বেশ কিছু কথা প্রচলিত ছিল, যেমন সেখানকার অনেকে বিশ্বাস করতেন ইন্ডিজিনাস আমেরিকান যারা ছিলেন, যারা নেটিভ আমেরিকান, এদের মধ্যে বা যারা ট্রাইবাল চিফ ছিলেন অনেকেই উলফে পরিণত হতে পারতেন। এই কথাটা কিন্তু প্রচলিত। সেখানে আপনি বিভিন্ন ইন্ডিজিনাস আমেরিকান কমিউনিটিতে যান, মানে যাদেরকে ইন্ডিয়ান বলা হয়, মানে ভুলক্রমে ইন্ডিয়ান বলা হয়, অ্যাকচুয়ালি ওগুলা নেটিভ আমেরিকান, তাদেরকে তাদের সেই যে বিভিন্ন গ্রুপ আছে যারা থাকতেন সেরিনো বা অন্যান্য অনেক জায়গায় এরকম, বা অ্যাপাচি অনেকে আছে, তাদের মাঝে অনেকের মধ্যে এই ধরনের কিন্তু বিশ্বাস প্রচলিত ছিল এবং এগুলোকে তারা অনেকে সিক্রেট বলত। এবং এই কারণে আপনারা তাদেরকে তাদের বিভিন্ন কমিউনিটিকে জিজ্ঞেস করলে তারা অনেকে এখন বলে, এখন অনেকটা ওপেন হয়ে গেছে, তারা অনেকে এরকম কথা বলে। এছাড়াও কিন্তু আপনি শুধু নর্থ আমেরিকা না, আপনারা আরো বাইরে যান, যদি আপনারা ইস্টার্ন ইউরোপে যান, সেখানে কিন্তু ভ্যাম্পায়ার সম্পর্কে কথা প্রচলিত আছে, এমনকি হেইটি বা ক্যারিবিয়ান আইল্যান্ডে জম্বি সম্পর্কেও প্রচলিত আছে কথা। তো এই ব্যাপারগুলো বলার কারণ হচ্ছে আজকে যে ফোকলোরটা আপনাদের সাথে শেয়ার করব, এটা আমাদের পিওর বাংলাদেশি একটা ফোকলোর, বাট এইখানে এই যে মানুষের অন্য কিছুতে পরিণত হওয়া সেটার সাথে সম্পৃক্ততা আছে। যেমন আমেরিকাতে এটাতে ইজিলি বলা হয়, নর্থ আমেরিকাতে বলে স্কিন ওয়াকার। স্কিন ওয়াকার কি? শেপ শিফটার। ওখানে এখনো মানুষ যখন কোনো পাহাড়ি এলাকার ফরেস্টে অথবা কোনো অ্যাবান্ডন মাইনের কাছে ক্যাম্পিং করতে যায়, তারা এখনো বিশ্বাস করে আশেপাশে শেপ শিফটার্স বা স্কিন ওয়াকার্স আছে। স্কিন ওয়াকার্সের মেইন বিশ্বাসটা হচ্ছে যে এরা যে কোনো শেপ শিফট করতে পারে, যে কোনো রকম রূপ নিতে পারে। তো এরকম একটা ফোকলোর আমাদের দেশেও খুব প্রচলিত কোন একটা এলাকায়, সেটা নিয়ে আজকে আপনাদের সাথে সেই ঘটনাটা শেয়ার করব। তবে তার আগে আনুষঙ্গিক যে কথাগুলো বললাম তার মাঝে এটা একটা অংশ, আর একটা অংশ হচ্ছে আমি নিজে সেই জায়গাটায় গিয়েছিলাম, কাছাকাছি একটা জায়গায়, সেখান থেকে আসলে মূল ঘটনা সম্পর্কে আমি জানতে পারি ফার্স্ট। তো সেই অংশটুকু তো চলে যাই প্রথম, অনেক আগের ঘটনা। তো আমি আমার নানার সাথে খুব ঘুরতাম, নানার খুব ক্লোজ ছিলাম। তো নানা তখন গ্রামের বাড়িতে গিয়েছেন তার কিছু নিজস্ব কাজকর্ম করার জন্য, সেখানে গ্রামে তার নিজস্ব জমি জমা এগুলো নিয়ে কিছু কাজকর্ম করবেন। তো আর কেউ থাকতো না বাড়িতে, তখন সেই বাড়ি খালি এবং তালা মারা। তো নানা গিয়েছেন, নানা আমাকে রেখে গিয়েছেন আমার মামার বাড়িতে। আমার বড় মামা ছিলেন সেখানকার ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টসে। তো যাই হোক, ওনার বাসায় রেখে গেছিল আমাকে, বলছিল যে ওখানে থাক, আমি গ্রামে যাই একা। তো আমি আসলে খুব বোর্ড হয়ে গেছিলাম ওখানে এক রাত থেকে, আমি পরদিন সকালে রওনা দিয়ে দিই সেখান থেকে, দিয়ে গ্রামে চলে যাই বা নানার গ্রামে একেবারে চলে যাই। নানা তখন নাই বাসায়, হাঁটতে হাঁটতে খুঁজে বের করি বাসা কোনটা ছিল, সেই গিয়ে সেখানে দেখি এক বয়স্ক ভদ্র মহিলা রান্নাবাড়া করতেছে, এবং তিনি আমাকে যখন শোনেন যে আমি ওনার নাতি, আমার নানার নাতি, তখন তিনি আমাকে অনেক সমাদর করে বসতে দেন, আরো মানুষকে ডেকে আর নিয়ে আসেন এবং তারা মোটামুটি সমাদর করেন। এর মাঝে নানা চলে আসেন, নানা এসে আমাকে বকাঝকা করেন আমি কেন একা একা আসছি এতদূর। তো যাই হোক, তারপর তো দুই নানা নাতি খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো সময় বার করলাম। দুপুরের দিকে আমি একটু ঘুমিয়ে যাই, শুয়ে পড়ি, টায়ার্ড হয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে শুনি যে আমার নানা নাই, নানা বাসার থেকে বাইরে এসে কোথাও আসে না। তো তখন আমি জিজ্ঞেস করতেছি বয়স্ক মহিলাটাকে যে আমার নানা কোথায় গেছে। তিনি বললেন যে উনি গেছে চরে, চরে আপনার নানার জায়গা যাচ্ছে, ওগুলো দেখতে গেছেন, ওইখানে যারা লিজ নেয় কাজ করে আর কি, তাদের সাথে বোঝাপড়া করতে গেছেন, তারা ওই ফসল দেয় না ইত্যাদি ইত্যাদি এরকম। তো আমি বসেছিলাম অনেকক্ষণের মাঝে, বিকাল গড়ায় গেছে, একেবারে সন্ধ্যা হয়ে আসছে। আমি মহিলাকে বললাম যে নানা আসে না কেন, বলে আপনার নানা আসতেছে না কেন বুঝলাম না, এখন তো এটা তো মানে চিন্তার বিষয়, চরে এরকম যাওয়াটাও ঠিক না, মানে এরকম আর এখন রাত হচ্ছে, ওনারা কে আনবে, উনি কিভাবে আসবে না। আমি খুব টেনশনে পড়ে গেলাম, আমি নিজে হাঁটা দিলাম নানা কোথায় গেছে দেখার জন্য। মহিলার কাছ থেকে আমি একটু মানে লোকেশন নিছিলাম যে নদীর পাড়ে কোন দিক দিয়ে চরে যায়। তো সেখানে একটা জায়গায় গেলাম, তখন একেবারে বিকাল গড়ায় গেছে, মানে একবার সূর্য প্রায় হেলে গেছে, তখন সূর্য আলো কিন্তু প্রায় নাই, মানে একদম হেলে গেছে, সূর্য দেখা যাচ্ছে না। তো নদীর পাড়ে দাঁড়ালাম, দেখি নৌকা টোকা কিচ্ছু নাই, এবং এই নদীটার নাম হচ্ছে মধুমতি নদী। এবং মধুমতি নদী ওই জায়গাটায় মোটামুটি একটু সংকীর্ণ, মাঝখান দিয়ে দূরে চর আসে, নদী করে কি ভেঙে যায় এক এক পাশ থেকে, আবার এক জায়গায় ওঠে আর কি, চর ওঠে এরকম। তো এরকমই বিশাল এক চর জায়গায়, এবং নদীর থেকে চরের মোটামুটি ভালোই দূরত্ব। এবং সেখানে দেখলাম কোনো নৌকা নাই। একটু পরে একটা লোক, তিনি দেখলাম আসতেছে নদীর উপর দিয়ে, এবং তিনি দুইটা কলা গাছ, দুইটা কলা গাছকে কিলক মেরে, মানে দুই কলা গাছের মাঝখানে এরকম বড় কিলক, মানে বড় লাঠির মতো ঢুকায় একটা ভেলার মতো বানাইছে, এবং সেই ভেলাটাকে সে বেয়ে বেয়ে আসতেছে। ভেলার বেয়ে আসার জিনিসটা হচ্ছে একটা টিনের কৌটা বা রঙের ডিব্বা টাইপের, সেটাকে সেরকম চ্যাপটা বানায় সেটা দিয়ে বেয়ে বেয়ে আসতেছে। তো আমি দাঁড়ায় থাকতে থাকতে দেখলাম লোকটা একসময় পাড়ে চলে আসলো নদীর, এবং এসে কলা গাছটাকে মানে আটকালো নদীর পাড়ে, রেখে তিনি উঠে গেলেন, উঠে চলে যাবেন। তা আমি যে শুনলাম, ভাই এখানে কি নৌকা টুকা নাই? বলে না। আমি বললাম, ওই পাশে যাওয়ার উপায় কি চরে? বলে এই ভেলার ছাড়া আর কিছু নাই এখন, এখন আর কে? তা বললাম, আমি নিতে পারি এটা, যান পারলে যান। তা আমি কোনো কথা না বলে, ওই সময় আসলে ওই সময় খুব দুঃসাহস ছিল, আমি সাঁতার জানতাম না, আমি ভেলায় উঠে পড়লাম, মানে দুই পা দুই পাশে দিয়ে ভেলার মাঝখানে চড়ে বসলাম। ওড়ার পরই দেখলাম ভেলা মোটামুটি পানির আধ হাত নিচে ডুবে গেল আমাকে নিয়ে, মানে আমার শরীরের কোমরের একটা অংশ পানির নিচে, দুই পা পানির নিচে, আর হাতে সেই ইটা নিয়েছিলাম ধরে, সেই বৈঠার মতো যেটাকে ইউজ করতেছিল সেটা। তো সেটা নেওয়ার পর আমি চিন্তা করতেছি, এখন তো আসলে আমার কোনো উপায় নেই, আমি আসলে পিছিয়ে ফিরতে পারতেছি না, উঠে পড়ার পর মোটরসাইকেলের মতো উঠে বসছি কলা গাছের ভেলায়, পিছনে ফেরার আর উপায় নেই, এদিকে আলো কমে যাচ্ছে, একটা মানে খুব বিপজ্জনক অবস্থা। ওই লোক কিন্তু হেঁটে চলে উঠে চলে গেছে, কেউ নেই আশেপাশে, নদীর মধ্যে আমি নদীর কর্নারে। তা আমি কি করলাম, আল্লাহর নাম নিয়ে জাস্ট বাওয়া শুরু করলাম হাত দিয়ে, ওটা বাইতে বাইতে এক সময় দূরে চলে আসলাম পাড় থেকে, নদীর মাঝামাঝি চলে আসছি। তখন বেশ ভয় লাগতেছে, কারণ আমি সাঁতার জানি না, আর নদীর বড় বড় ঢেউ, মানে বেশ মোটামুটি ভালোই ঢেউ ছিল, এবং নদী বেশ গভীর বোঝা যাচ্ছে, কাকচক্ষু জল নদীতে। তো যাই হোক, এইভাবে বাইতে 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 আল্লাহর নাম নিয়ে বাইতে বাইতে এক সময় একেবারে ওই পারের কাছাকাছি চলে আসলাম। যখন কাছাকাছি চলে আসছি, তো গিয়ে একেবারে যখন কাছে চলে আসছি, মানে আমি বুঝতে পারছি এবং আমি দেখতে পাচ্ছি যে নিচে অন্ধকার সত্ত্বেও নিচে মনে হচ্ছে মাটি দেখা যাচ্ছে। আমি কলা গাছের ভেলাটাকে হাত দিয়ে জড়ায় ধরে পানিতে পা বাড়ায় দিলাম, দেখলাম হ্যাঁ মাটিতে পা ঠেকছে, এবং আমার জুতা মোটামুটি আমার পায়ে একটা পুরো, তখন আপনার হাই হিল নাইকি স্নিকার ছিল, মানে বেশ উঁচু যেগুলো, তখনকার সময়টাই ফ্যাশন ছিল, তো ওইটা ডেবে গেল পুরো পানির তলে, আর পা ভারী হয়ে গেল, অনেক কষ্টে পা তুলে একেবারে উপরে আসলাম। আসার পর দেখলাম যে একেবারে মানে পায়ের অবস্থা খুবই খারাপ, ভস ভস করতেছে এরকম, স্নিকারের ফোম ফুলে গেছে পানিতে। তো যাই হোক, কোনো মতে হাঁচড়ে পাচড়ে উঠে আসলাম, কলা গাছে ভেড়াটাকে টেনে তুললাম। তখন অলরেডি সূর্য অলমোস্ট বিদায়, অন্ধকার ছেয়ে গেছে পুরা পুরা অঞ্চলটা, অন্ধকার ছেয়ে গেছে চরটা। আমি এখান থেকে দাঁড়ায় দেখলাম পুরা চর অন্ধকার আর বিশাল ফসলের মাঠ, তার দূরে দেখা যায় ছোট্ট একটা বাড়ি ঘরের মতো, সেখানে কিছু গাছ আছে। যাই হোক, সেই জুতাগুলো খুলে ফেললাম পায়ের পা থেকে, এবং আল্লাহর নাম নিয়ে হাঁটা ধরলাম ওই ফসলের মাঠের পাশ দিয়ে, পাশ দিয়ে আইল ছিল, আইলের মধ্যে দিয়ে। এক সময় সেই বসত বাড়ির কাছাকাছি যখন চলে আসলাম, দূর থেকে শুনছি মানুষের উত্তেজিত মানে কথাবার্তা। উঠানে ঢুকলাম, ঢুকে দেখি আমার নানা একটা চেয়ারে বসা, তিনি চেয়ারে বসে বকাঝোকা করতেছেন কিছু মানুষকে, আমাকে দেখে তবাক হয়ে গেলেন। তারা দেখলাম যে বাতি জ্বালাইছে, হারিকেন জ্বালানো। তো নানা আমাকে জিজ্ঞেস করলো, তুই কিভাবে আসছিস? তা আমি বললাম যে এরকম কলার গাছের ভেলায়। তো নানা অনেক বকাঝোকা করলেন আমাকে, মানে সিরিয়াস পর্যায়ে বকাঝোকা করলেন। তো যাই হোক, আশেপাশের মানুষ যারা ছিলেন তারা শান্ত করে দিলেন নানাকে, বললেন না ই করেন না। তো চা নাস্তা দিল, আমাকে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করলো, আমি ফ্রেশ হলাম। তো তারপর অনেকক্ষণ ওখানে বসে থেকে ওই গ্রামের মানুষই, ওই চরের মানুষই নৌকা দিয়ে আমাদেরকে এই পারে নিয়ে আসলো পারে। তো যাই হোক, তো যখন আসতেছি তখন অসাধারণ একটা পরিবেশ, নদীর বা অন্ধকার হয়ে গেছে, নদীর মাঝে চাঁদের আলো পড়তেছে, টলমল করতেছে পানির মাঝে, এবং সেই ভদ্রলোক যার নৌকা, তার সেই নৌকার মধ্যে একটা হারিকেন জ্বালানো, অসাধারণ একটা পরিবেশ। এবং তিনি আমাদেরকে খেতে দিচ্ছেন কিছু ভাজা পোড়া টাইপের জিনিস, মিষ্টি, ওগুলো তো নানা খাচ্ছেন, আমি দু একটা করে খাচ্ছি। তো এই খেতে খেতে আসতেছি, তো আর তিনি তখন বলতেছেন যে আমাকে যে বাবা তুমি কেন ওইভাবে আসলা, এটা তো ঠিক হয় নাই, এরকম আর করো না, গ্রামে আসছো কখনো এইভাবে নদীতে নেমো না, নদী অনেক খারাপ জিনিস, এখানে তোমরা যারা সাঁতার জানো না, তুমি তো সাঁতার জানো না? আমি বলছি না। বলে যা সাঁতার না জানা তো এখানে নামাই একদম নিষেধ, আর নদীতে কুমিরও থাকে অনেক সময়, তো এইভাবে যে আসছো এটা কি ঠিক? আমি বললাম কুমির আছে নদীতে? বলে হ্যাঁ আমাদের নদীতে কুমির আছে। তো জাস্ট শুনলাম, তখন উনি বললেন যে নদীতে কুমির আছে এবং খুব মজার এখানে ঘটনাও আছে কুমিরের। তো কি বলে, এই নদীতে মানুষ কুমির হয়ে গেছিল। তো আমি শুনে বললাম আশ্চর্য ব্যাপার, খুব মজার ঘটনা। তো লোকটা আমাদেরকে পৌঁছা দিল এই পার পর্যন্ত, বলল যে ঠিক আছে, আমি বলছি যে আপনি আমাকে ঘটনাটা বলেন। বলে না আমাকে যেতে হবে, কালকে কালকে আমি এখানে আসবো না, বাজারে আসবো, তখন তোমার সাথে কথা বলবো না। যাই হোক, তাই বলে উনি চলে গেলেন। আমি নানাকে জিজ্ঞেস করলাম কয়েকবার যে কি নয়। নানা বলে আরে আজে বাজে কথা, এগুলা কি শুনিস এসব, এসব কথার কোন ই নাই, ভ্যালু নাই। আমার নানা ডিফেন্সের মানুষ ছিলেন, উনি এগুলা এতটাই করতেন না। যাই হোক, উনি নিয়ে গেলেন বাড়িতে। কিন্তু আমি দেখলাম রাতে নানা খুব সাবধানে, আমি আর নানা যখন ঘুমাচ্ছি, নানা সেই মশারি বারবার পেতে দিচ্ছেন পাশ থেকে এবং বলছেন খবরদার এখানে নামবি না, এই মশারি দিয়ে মশারি বের করে নামবি না, আমাকে ডাক দিবি, আমি উঠে লাঠি নিয়ে দাঁড়াবো তারপর বেরোবি। আমি কিসের ভয় বলে সাপের? তো উনি যাই হোক, সাপ তো অবশ্যই একটা রেশনাল জিনিস। তো যাই হোক, নানা অনেক কেয়ার করতেন, আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করুক নানাকে। তো যাই হোক, এইভাবে রাত পার হলো। তো যাই হোক, তারপরে আমি ওখানে গ্রামে দু একদিন ছিলাম নানার সাথে, তখন ওই ভদ্রলোকের সাথে আমার দেখা হয়। পরে একদিন তো আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল বললেন না কি ওখানে কি কুমিরের কি ঘটনা? বলে এইটা হচ্ছে আমাদের পাশে, মানে এই গ্রামে না, আমাদের এখানে না, আমাদের থেকে পাশেই, পাশের জেলাতে এখানে ঘটনা আছে। বলে কি? বলে এই নদীতে, এই নদী নিয়ে। বলে কি? বলে এখানে খুব অনেক আগের একটা ঘটনা আছে, যে সেটা তোমার সাথে শেয়ার করি, তোমাকে বলি, তাহলে শোনো তুমি। হ্যাঁ, এবং আমাদের এখানে এমনিও কুমির আছে, নদীতে কুমির আছে, আর এছাড়া এই যে ঘটনাটা, এটা একটা খুব অন্যরকম ঘটনা। তো আমি ঘটনাটা শুনলাম, তো সেটা শুনছিলাম অনেক আগে, এতদিন আমি শেয়ার করি নাই কোথাও। তো ইদানিং এই আপনাদের জন্য যখন আমি বিভিন্ন রকমের এই মিথ ফোকলোর কালেক্ট করছি, তখন হঠাৎ মনে হলো যে এই যে ফোকলোরটা, এটাকে আবার শেয়ার করা যেতে পারে, কারণ এটা আমাদের দেশীয় একটা ফোকলোর, আর এই ঘটনাটা একটা স্কিন ওয়াকার সম্পর্কিত ঘটনা। তো যাই হোক, আমি সেই ফোকলোরে চলে যাচ্ছি, আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন, কিন্তু আমি আমার মতো করে বলবো আজকে। এই ঘটনাটা, এটা এমন একটা জায়গায় ঘটেছিল যেটা বাংলাদেশের তখনকার ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর জেলার একটা অংশের শেষ প্রান্তে, আর যেটা মাগুরা জেলার একটা প্রান্ত, সেই সেই একটা মানে এদের সীমানা, এদের বর্ডারিং একটা এলাকায় ঘটেছিল। তো সেখানে একজন মানুষ বাস করত, মানে একটা একটা লোক বাস করত, তার ছেলে, ইয়াং ছেলে, যার নাম ছিল নদের চাঁদ। তো এই নদের চাঁদ, আপনারা একটু চিন্তা করে দেখেন, নদের চাঁদ কথাটার মানে কিন্তু কি দাঁড়ায় একটু বুঝেন। নদ মানে কিন্তু নদ, মানে নদী, নদীর যে পুংলিঙ্গ সেটা হচ্ছে নদ, আর নদের চাঁদ মানে হচ্ছে নদীর চাঁদ। যাই হোক, নামটা খুব মানে খুব মিলে যায় কিন্তু, আপনি দেখবেন এটার সাথে, তার এই লোককথার সাথে। যাই হোক, তার নাম ছিল নদের চাঁদ এবং তার এক ভাই ছিল নাম কালাচাঁদ। তো যাই হোক, নদের চাঁদ ছিল বেশ এক্সেন্ট্রিক, ছোটবেলা থেকে ঘোরাফেরা করত। তার বাবা নাকি ছোটবেলায় মাছ ধরত, তার বাবা ছিল জেলে এবং মাছ ধরতে গিয়েই সে নদীতে ডুবে মারা যায়, কোনোভাবে ডুবে মারা যায়। সেটা কিভাবে ডুবে মারা গেছে সেটার বিস্তারিত কিছু জানা যায়নি। যাই হোক, নদের চাঁদ এক্সেন্ট্রিক ছিল এবং এক্সেন্ট্রিক হওয়ার কারণে সে ঘুরে বেড়াতো, তার মতো থাকতো এবং তার কোনো আগ্রহ ছিল না খুব একটা ইম্পর্টেন্ট কিছু করার প্রতি। ওই নদীর পাড়ে যে বাসি বাজাতো, ঘুরতে ফিরত, গ্রামের মধ্যে যদি কোনো গুণিন বসে থাকত তার কাছে যাইত এবং যে কথাবার্তা বলত, এবং অনেকের কাছে দেখা যেত যে গ্রামে কোনো সাধু সন্ন্যাসী আসলে তার কাছে যেত। এটা গ্রামের কিন্তু অনেক তখনকার অনেক আগের সময় যুবকদের একটা অভ্যাস ছিল, তারা এই কোন রকম যোগী সাধক এদের দেখতে তাদের কাছে চলে যেত স্পেশাল কিছু পাবার আশায়। মানে সেই সময়টাতে আকর্ষণের ব্যাপার আসলে এগুলোই বেশি ছিল। শুধু সেই সময়টা কেন, নাইনটিজেও আমি দেখেছি, আমাদের তখনকার সময় তো ইন্টারনেট বা এত বেশি মডার্ন টেক আসে নাই, তখনও মানুষের এইসব অতিলৌকিক ব্যাপারে অনেক ইন্টারেস্ট ছিল। যাই হোক, তো নজর চাঁদ এরকম একজন এক্সেন্ট্রিক মানুষ ছিলেন, ঘোরাফেরা করতেন, এগুলো করতেন। তো তার আম্মা চাইতেন তাকে বিয়ে দিতে, তো তিনি মোটামুটি বিয়েতে একদমই রাজি ছিলেন না, মাকে সবসময় অ্যাভয়েড করতেন, বিয়ে শাদি করবেন না, তার শখ হচ্ছে সে ঘুরে বেড়াবেন, জাদু শিখবেন, সবকিছু সম্বন্ধে জানবেন এবং অন্য দিয়ে দেখবেন। অন্য দিনে দেখতে বলতে কিন্তু তখন একেবারে পার্শ্ববর্তী দেশ ছাড়া আসলে দূরে যাবার মতো উপায় তো তেমন ছিল না। আমাদের দেশের মানুষ এত বড় পরিব্রাজকও ছিলেন না যে হেঁটে অনেক দূর চলে যাবেন। এই জিনিসটা কিন্তু আমাদের এই দেশের রেশিওতে এই এই ধরনের জিনিস কম, দূরে যারা গিয়েছেন। সে প্রাচীন আমলে চট্টগ্রাম অঞ্চলে কিছু মানুষ ছিল যারা জাহাজে করে চলে গিয়েছিল অনেক দূরে, এছাড়া কিন্তু সেই সময় এরকম দেখা যেত না। আর সাধারণ বন্দর এলাকাগুলোতে ছিল, যেমন চট্টগ্রামে ছিল, নারায়ণগঞ্জ অঞ্চলের কিছু মানুষ অনেক দূরে দূরে চলে গিয়েছিল, এরকম আছে। এবং নদের চাঁদের এলাকাতেও নাকি একটা বন্দর ছিল, সেখানেও ব্যবসায়ী রাস্ত ব্যবসা করত। যাই হোক, সেই সুবাদেই নদের চাঁদ একদিন বাড়ি থেকে চলে যায়, মানে একেবারে লাপাত্তা হয়ে যায়। লাপাত্তা হয়ে যায়, কাউকে কিছু বলে না, তার কোনো খোঁজ নাই। অনেক বছর তার আম্মা খুব মন খারাপ করত, কাঁদত, ছেলে কই, ছেলে নাই। এদিকে নদের চাঁদ চলে গিয়েছিল আসলে কামরূপ কামাখ্যা, মানে ভারতের আসামের একটা অংশে কামরূপ কামাখ্যা, যেখানে জাদু বিদ্যার যেখানে অ্যাকচুয়ালি ইনস্টিটিউট আছে, সেখানে জাদু শেখানো হয় এবং সেখানে জাদু প্র্যাকটিস করে মানুষ। এবং সেখানে এমন একটা কথা প্রচলিত ছিল সেই অঞ্চল নিয়ে যে মানুষ সেখানে গেলে আর ফিরে আসে না, আর আসতে দেওয়া হয় না নাকি, সেরকম একটা কথা প্রচলিত ছিল, মানে আদি আমলে এটা প্রচলিত ছিল। আমিও ছোটবেলায় এরকম শুনেছি যে সেখানে কেউ গেলে সে আসতে পারে না, ফেরত আসতে পারে না। যাই হোক, সেখানেই নজর চাঁদ নাকি চলে যায়। তো গিয়ে যাই হোক, সে ওখানেই জাদুবিদ্যা শিখতে থাকে, বা তাকে আর তার কোনো খোঁজ থাকে না বেশ লং টাইম, প্রায় এরকম বছর দশেক তার কোনো খোঁজ নাই। তো বছর দশেক পরে একদিন নজর চাঁদকে হঠাৎ আসতে দেখা যায় যে সে হেঁটে আসছে তাদের গ্রামে। গ্রামের মানুষ তাকে দেখে অবাক হয়ে যায়, চিনতে পারে অনেকে, বলে এই নদের চাঁদ ফিরে আসছে, তার মাকে যে খবর দেয় অনেকে, তোমার ছেলে তুমি এত কান্নাকাটি করতো, তোমার ছেলে ফিরে আসছে। তো মা তো মানে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে আসে, এসে দেখে ছেলে আসতেছে, ছেলেকে দিয়ে ধরে, ছেলেও জড়ায় ধরে মাকে। তো যাই হোক, তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়, ছেলেকে বাসায় নিয়ে আসে মা, এনে বলে বাবা তুই আসছিস, তোর জন্য কাঁদতে কাঁদতে কি অবস্থা এসেই। তো বাসায় খুব মানে তাকে আতিথেয়তা করা হয়, তার ভাই এবং অন্যরা এসে তাকে খুব আতিথেয়তা করে এবং খুব মানে হারাই গেছিল এতদিন পর পেয়ে খুব মায়া করে। যাই হোক, বাসায় কদিন থাকার পর দেখত যে নজর চাঁদ বাসায় যখন এসে পড়ে, তারপর বাসায় আর থাকতো না, সে চলে যেত, হেঁটে বেরিয়ে যেত বাসার থেকে। বাসায় তার পাশের বাসায় যে বন জঙ্গল আছে সেখানে ধ্যানে বসে থাকত, বিশেষ করে রাতে, রাতের বেলা সে বাসার থেকে বেরিয়ে ধ্যানে বসে থাকত, বাসায় থাকতো না সে। এবং তার মা খুব ওয়ারিড হয়ে যায়, এবং তার মা অনেকদিন যেয়ে দেখছে সে বনের মধ্যে বসে আছে, গাছপালার মধ্যে ধ্যান করতেছে, একেবারে তার মতো চোখ বন্ধ করে ধ্যান করতেছে। এবং সে তার মাকে আসতে দেখলে চোখ না খুলেই বলত, মা আসছো? তো খুব অবাক হইত তার মা, যে ছেলে কিভাবে দেখলো তাকে এত দূর থেকে এরকম অবস্থায়। তো যাই হোক, এইভাবে তো তার মা তখন চিন্তা করে যে ছেলেকে আসলে এইভাবে তো বসা রাখলে হবে না, সে তো একে একেবারে আগেও যেরকম ছিল ওরকমই, তার থেকে আরো বেশি এক ডিগ্রি উপর উঠে গেছে, বাসায় থাকে না, সে চলে যায় এবং দূরে দূরে মন্দির আছে কোথায় কোথায় সেখানে যায়, সে কোথায় মনসা দেবীর মন্দির আছে সেখানে নাকি সে চলে গেছিল কয়েকদিনের জন্য। যাই হোক, তো মোটামুটি সে বাসায় থাকত না, সে এদিক ওদিক চলে যেত। তো যাই হোক, এরকম ব্যাপার স্যাপার হওয়ার পরে তার মা চিন্তা করে ছেলেকে বিয়ে দেব, বিয়ে দিয়ে একে আমি মানে ঘরমুখী করব। তো অনেক চিন্তা ভাবনা করে তার মা সে খোঁজ খবর লাগান তিনি, এবং তিনি এক সময় তার জন্য পাত্রে ঠিক করেন এবং তাকে বিয়ে দিয়ে দেন। যদিও নজর চাঁদ রাজি ছিলেন না বিয়ে করাতে, এবং সে তারপরও তার মা জোর করে তাকে বিয়ে দিয়ে দেন। তো বিয়ের পর তো নজর চাঁদ তার বাসর ঘরে চলে আসছেন এবং তার স্ত্রীর সাথে প্রথম রাত গল্পগুজব হচ্ছে। তো তার স্ত্রীকে সে মোটামুটি কনভিন্স করে বিভিন্নভাবে যে সে এইরকম মানুষ, সে একটু ঘোরাফেরা করে, সে একটু বাইরে যায়, সে একটু সাধনা করে, এগুলো তাকে করতে দিতে হবে, এগুলো মেনে নিতে হবে। তো তার স্ত্রী খুব কিউরিয়াসিটি ফিল করে তার সাথে কথা বলে, বলে যে আপনি এত এরকম কেন, মানে কি ব্যাপার, মানে আপনার কি? তো বলে আমি তো আসলে ছিলাম, আমি এখান থেকে চলে গেছিলাম জাদু শিখতে, সে কামরূপ কামাখ্যা, এবং সেখানে অনেক কিছু আমি দেখছি, অনেক কিছু শিখছি। বলে কিরকম? বলে যে আমার যে গুরু ছিল তিনি আমাকে অনেক কিছু শিখাইছেন, তিনি ছোটখাটো নজর চাঁদ ছোটখাটো জাদু তার স্ত্রীকে দেখায়, সে জাদুতে তার স্ত্রী অভিভূত হয়ে যায়, হ্যাঁ মানে খুবই অভিভূত হয়ে যায়। যেমন দেখা যাচ্ছে যে শূন্যের থেকে ফল নিয়ে আসছে, ফুল নিয়ে আসছে, এগুলো দেখাচ্ছে, স্ত্রী অভিভূত হয়ে যায়, আরে আপনি এত কিছু শিখছেন। বলে হ্যাঁ আমি আরো কিছু পারি, আমি এখান থেকে ভ্যানিশ হয়ে যেতে পারি। তার স্ত্রী বলে কিভাবে? বলে দেখো, সে হঠাৎ করে হেঁটে যেয়ে ভ্যানিশ হয়ে যায়, তার স্ত্রী তাকে পাচ্ছে না খুঁজে, আবার দেখা যায় পিছন থেকে সে বের হয়ে আসে, বের এসে বলে এই যে আমি। তো তার স্ত্রী অবাক হয়ে যায়, আমার স্বামী এরকম মানে এত কিছু জানে? বলে আর কি কি শিখছেন আপনি? বলছে না না না, এইভাবে তো সব একবারে বলবো না, আস্তে আস্তে জানবো আমার সম্বন্ধে, কিন্তু আমাকে কিন্তু এগুলো আরো প্র্যাকটিস করতে দিতে হবে। তা তার স্ত্রী তাকে গোপনে গোপনে এগুলো প্র্যাকটিস করতে দিত, মানে সে টুকিটাকি এই জাদু প্র্যাকটিস করত, সে সাধনা করত, তার স্ত্রী মানা করত না। তো তার স্ত্রী তাকে একদিন বলে, একদিন তারা বসে আছে গল্প করতেছে, শীতের রাত, মানে বেশ ঠান্ডা পড়ছে, বেশ ঠান্ডা পড়ছে, গায়ে কাটা দেয় একটা অবস্থা। তো নজর চাঁদ বসে আছে, বসে সে আগুনের একটা কুণ্ডলি জ্বালাইছে, কুণ্ডলি জ্বালায় সেখানে বসে বসে সাধনা করতেছে, তার বাসার পেছন দিকে একটা। তো তার স্ত্রী হেঁটে হেঁটে তার পাশে গেছে, যে বলতেছে, তার গায়ে হাত রাখছে পিঠে। তো নজর চাঁদ তাকাইছে, তাকানোর পর বলতেছে, যে আপনি তো বলছেন যে আপনি অনেক কিছু শিখছেন, এর মধ্যে সবচেয়ে বড় কোন জিনিসটা শিখেছে আপনার ওস্তাদ, মানে আপনার যে গুরু ছিলেন? সেটা বলা তো নিষেধ, সেটা বলা যাবে না। বলে না না আপনি বলেন। বলে আমার গুরুজি আমাকে সবচেয়ে বড় যে জিনিসটা শিখাইছে আমাকে, যে কোনো কিছু রূপ পরিবর্তন হতে শিখাইছে, আমি নিজে পরিবর্তিত হয়ে যেতে পারি। দূর কি বলেন আপনি, আজে বাজে কথা। বলে সত্যি? বলে কি কি হইতে পারেন আপনি? বলে সব হইতে পারি, গরু ছাগল সাপ যা বলো তাই হইতে পারি। তার স্ত্রী বলে না 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 এটা কিভাবে সম্ভব? বলে হ্যাঁ এটা সম্ভব, আমি পারি। তো বলে মানে মানে আর কি এটা আপনি হয়ে দেখছেন, নিজে দেখছেন হয়েছেন? বলে হ্যাঁ হয়েছি, আমি হয়ে দেখছি, কিন্তু তুমি তো ভয় পাবো আমি কিছু হইলে। বলে না না এমন কিছু হইন না যে আমি ভয় পাই। তাহলে আর তুমি জিজ্ঞেস করো না, আমি তোমাকে আর ই করতে চাই না। তাদের স্ত্রী বলে কি যে এরকম সবকিছু হইতে পারবেন আপনি? সবকিছু? বলে হ্যাঁ সবকিছু। বাঘ হইতে পারবেন? হ্যাঁ। বাঘ হইতে পারবেন? হ্যাঁ বাঘও হইতে পারবো, তবে একটা জিনিস হওয়া নিষেধ, আমার গুরুজির নিষেধ আছে একটা জিনিস। বলে কি? আমার গুরুজির নিষেধ আছে কুমির হইতে, কোনোদিন আমাকে নিষেধ করছে। বলছে কুমির হওয়াটা খুব খারাপ জিনিস, আমার ভাগ্য নাকি খারাপ আছে কুমির হওয়াতে। তো তার স্ত্রী বলে যে কুমির হওয়াতে কেন কি সমস্যা, আপনি সবকিছু হইতে পারবেন, আপনি পশু পাখি মানে অন্য গরু ছাগল হইতে পারবেন, বাঘ হইতে পারবেন, সাপ হইতে পারবেন, কুমির কেন হবেন না? বলে না কুমির হওয়া যাবে না, আমার ঈশ্বর নিষেধ। তো তখন তার স্ত্রী কেন জানি তার সাথে গো ধরে, জেদ ধরে, বলে যে না আপনাকে কুমির হয়ে দেখাইতে হবে, আমাকে কুমির হয়ে দেখাইতে হবে। তার নদের চাঁদ খুবই হয়ে যায়, বলে এটা আমার নিষেধ, আমার গুরুর নিষেধ, একদমই সম্ভব না। তার স্ত্রী প্রচন্ড তাকে জিত করতেছে। এদিকে রাত আরো গভীর হচ্ছে, ঠান্ডা হচ্ছে, রদচাঁদ বলে চলো ঘরে চলে যাই। বলে না আপনি কুমির হবেন না, আপনি আমার দেখাবেন না কুমির হয়ে। বলে না, তাই বলে তার স্ত্রী রাগ করে হেঁটে চলে যায়। নদের চাঁদ কিছুক্ষণ বসে থাকে, নিজের মতো আর সে সাধনা করতে পারতেছে না, তার কাছে অস্বস্তি লাগতেছে, সে আগুন নিভায় ঘরে আসে। ঘরে এসে দেখে স্ত্রী রাগ করে শুয়ে আছে, এবং তখন সে বলে যে তুমি সত্যি দেখতে চাও আমার কুমির হওয়া? বলে হ্যাঁ। তাহলে কিন্তু এখানে একটা কাহিনী আছে। বলে কি? বলে এখানে একটা বিপদ আছে, আমার অন্য কোনো প্রাণী হলে আমাকে সেই প্রাণী থেকে মানুষ হিসাবে ফিরে আসার জন্য, মানে আমার এই রূপে ফিরে আসার জন্য কিছু লাগবে না, বাট কুমির হওয়ার জন্য আমার পড়া পানি দিয়ে যাওয়া লাগবে তোমার কাছে। আমি তোমার কাছে দুইটা ঘটিতে দুই ঘটি পানি দিয়ে যাব, পড়ে দিয়ে যাব। আমি যখন কুমির হব তুমি আমার গায়ে এক ঘটির পানি ছিটাবে, আমি কুমির হব। আর আমি কুমির হওয়ার পর কিন্তু আমাকে আরেক ঘটি পানি ছিটাবে, যেটাতে আমি আবার আমার মতো হয়ে যাব, নাহলে কিন্তু আমি হতে পারবো না। আমার গুরুজির কিন্তু নিষেধ, আমার গুরুজি আমাকে কিন্তু নিজে হয়ে দেখাইছিল। তখন একটু বলে কিভাবে, বলে সেই ঘটনা বলেন। বলে যে হ্যাঁ আমার গুরুজি আমাকে রাতের বেলা যেদিন এটা শিখায়, আমাকে যে সিদ্ধি যখন দেয়, তিনি আমাকে হেঁটে নিয়ে গেছিলেন পুরানো একটা মন্দিরে, সেখানে কেউ নাই, পুরো জায়গাটা একদম পুরনো, আমার ভয় লাগছিল, এর জন্য আমি কুমির হইতেও চাই না, তুমিও ভয় পাবা, এর জন্য আমি চাই না। বলে না না বলেন কি হয়েছিল। বলে আমার গুরুজি আমাকে একদিন বলে যে আয় তোকে আজকে একটা সিদ্ধি দিব, একটা জিনিস দেখাবো, যেটা হওয়ার পর তুই বুঝবি যে জিনিসটা কি, এবং তোরে শিখাও দিব, কিন্তু কখনো এটা হবি না। বলে আচ্ছা। তো তখন আমার গুরুজির পিছে পিছে আমি গেলাম পুরানো একটা মন্দির, সেখানে গেল, সেখানে গিয়ে একটা মানে ঈশের মন্দির ঢুকলো, সেটা মাঝখানে একটা পুকুর আছে, বড় পুকুর, পুকুরের পানি কালচে মানে কালচে মানে টপন মনে হচ্ছে একদম কালি গোলা একটা পানি, এবং চাঁদের আলো পড়েছে সে কালো পানি আরো কালো হয়ে গেছে, মনে হচ্ছে কালো কালি থেকে দোয়ার থেকে কালি ঢেলে দিছে কেউ, আর চারিপাশে পুরানো স্থাপনা সব উঁচা উঁচা এবং পুরানো পাথরের সবকিছু। তো ওখানে যে আমার কাছে ভয় লাগা শুরু করলো, খুব ভয় লাগতেছে। তো আমার গুরুজি হেঁটে গেল যে ওখানে একটা ছোট ঘরের মতো আছে, সেখানে ঢুকলো আমাকে নিয়ে, অন্ধকার ঘর, সেই ঘরের মধ্যে কোনো আলো জ্বালা যাবে না। তো সেখানে যে দেখলাম যে একটা মূর্তি আছে, মানে একটা খাটো করে মূর্তি, কেমন জানি মানে মানে ভয় লাগে, মূর্তিটা দেখলেই ভয় লাগে। সেই মূর্তির কাছে যে আমার গুরু কি কি বিড়বিড় করে পড়ল, পড়ে সেই মূর্তির পায়ের কাছে একটা সিঁদুরের ই ছিল, সেটা থেকে ভেঙে আনলো, এনে আমার মাথায় ডলে দিল, দিয়ে আমাকে কি কি পড়ে ফু দিল, মন্ত্র পড়ে ফু দিল। তারপরে সে নিজের গায়ে লাগলো, লাগায় আবার মন্ত্র পড়ে ফু দিল, দিয়ে বলল এবার আয়। তারপরে সেই পুকুর থেকে, সেই যে পুকুর চৌবাচ্চা, সেখান থেকে দুই ঘটি পানি নিল আমার যে ওস্তাদ গুরু, সে নিয়ে দুইটার মধ্যে মন্ত্র পড়ে ফু দিল, মন্ত্র পড়ে ফু দিয়ে বলল আমি যখন নাকি এই ঘটির পানি গায়ে ঢেলে দেব নিজের, তখন আমি এখানকার কুমির হয়ে যাব, কিন্তু সাবধান আমার কিন্তু ফিরে আসতে গেলে ওই ঘটির পানি লাগবে, সেটা তুই আমার গায়ে ঢালবি, ঢাললে আমি আবার তোর গুরু হব, আবার ফিরে আসব, কিন্তু এটা যদি না পারিস তাহলে কিন্তু বিপদ হবে, মনে রাখিস। তো তখন নজরচাঁদ নাকি বলে, ঠিক আছে, সমস্যা নাই গুরু, আপনি হন, খবরদার ভয় পাবি না, এটা কিন্তু একটা পরীক্ষা। বলে ঠিক আছে। তো গুরু হেঁটে হেঁটে গেল, আমি সিঁড়ির উপর বসে আছি, নজরচাঁদ বলতেছে তার স্ত্রীকে। গুরু হেঁটে হেঁটে গেল, যে দেখে যে সে দাঁড়াইলো গুরু সেই বিশাল চৌবাচ্চার পাড়ে, এবং যে সে ঘোটের পানিটা মাথার মধ্যে ঢালা শুরু করলো হাসতে হাসতে। হাসতেছে গুরু, হাসতেছে, চাঁদের আলো তার গায়ে পড়তেছে, চারিপাশে একেবারে নিস্তব্ধ একটা জায়গা, এবং পুরানো একটা মন্দির, এবং আশেপাশে মনে হচ্ছে সেখানে মঠের মতো একটা অবস্থা, মানে সেখানে মানে একসময় অনেক মানুষ বসবাস করতো, এখন কেউ নাই, খালি খালি খা খা করতেছে। মাথার মধ্যে যখন ঢালতেছে আমার গুরু, একসময় সে দেখা গেল থাপ করে বসে পড়লো হাঁটু গেড়ে, এবং তারপরে খুব উদ্ভট একটা জিনিস হল, একসময় সে নড়তে নড়তে একটা ভয়ঙ্কর কুমিরে পরিণত হল, কালো কুচকুচ একটা কুমির, যে হাঁ করে আছে এবং মুখ দিয়ে খ্যাঁ করে শব্দ করতেছে, চোখ দুটো জলজল করতেছে, আগুনের মতো জলজল করতেছে। নজরচাঁদ ভয়ে কাঁপাকাঁপি শুরু করল, সে ভয়ে পিছিয়ে আসা শুরু করলো, কুমিরটা হেঁটে তার দিকে প্রায় দৌড়ে আসার মতো করলো, মানে দৌড়ায় উঠে আসার মতো, টিকটিকি যে গুম্বুকে দৌড়ে আসা। ভয়ের চোখে নজরচাঁদ সেই পানিটা ছুড়ে মারল সে কুমিরের গায়ে ঘটির, এবং মারার পরে সে দেখল যে কয়েক ধাপ কুমিরটা উঠে এসে ঠাস করে মানুষে পরিণত হয়ে গেছে তার গুরুতে, এবং সে পড়ে গেল, মানে একমানে শুয়ে পড়লো পানিতে এবং হাঁপাচ্ছে। তারপর দেখলো যে তার সেই যে তার যে গুরুজি সে তাতে পরিণত হইল, এবং বলল যে তুই কাজের কাজ করেছিস, তুই আমাকে বাঁচাবি, নাহলে কিন্তু আমি কুমিরি থেকে যেতাম, আর এটা খুবই ভয়ঙ্কর হইত আমার জন্য। তো যাই হোক, তোকে সিদ্ধি দিছি, তোকে আমি মন্ত্র শেখাই দিচ্ছি। তো তখন তিনি নাকি বসে নজরচাঁদকে সেই মন্ত্র শেখায়। তো নজরচাঁদ বলে যে এই হচ্ছে আমার গুরুর ঘটনা। তো গুরুর মতো গুরুকে তো আমি পানি ঢালতে পারছিলাম, তুমি যে আমাকে বলতেছো এটা ভয়ের জিনিস, আমি কখনো এই কুমির হইনি, আমার গুরু নিষেধ করছে তুই কুমির হইস না, কখনো হবি না। তো তুমি যদি আমাকে পানি ঢালতে না পারো তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তো যাই হোক, তার স্ত্রী এটা শুনে শুনে বলে কিচ্ছু হবে না, তার স্ত্রী অনেক কিউরিয়াসিটি এবং একটু তার ভেতরে একটু গোয়ার তুমি ছিল, সে বলতেছে চলো তুমি, তোমাকে নিয়ে যাই, কিচ্ছু হবে না। তো বলছে কোথায়, এখানে তো করলে কেমন হবে, ঘরের মধ্যে, ঘর থেকে দূরে সরো, আজ চলো যাই, এখানে ঘাট আছে, নদীর ঘাট, নদীর ঘাটে যাই। সেই ঘাট নাকি এখনো আছে, সেই ঘাটে নজরচাঁদের স্ত্রী তারামণি তাকে নিয়ে যায়। হাঁটতে হাঁটতে তারা যাচ্ছে, গভীর নিশুতি রাত, বেশ ঠান্ডা, ঠান্ডায় মানে মানুষের কাঁপুনি লেগে যায়, এর মধ্যে এক্সাইটমেন্টে তারা কেউ কাঁপছে না। দুইজন হাঁটতে হাঁটতে চলে গেল নদীর ঘাটে, গিয়ে দেখে নদীর পানিতে একেবারে চাঁদের আলো মাখামাখি, মানে টলমল করতেছে, কোন নৌকা নাই, কিচ্ছু নাই, ঘাটটা পুরো ফাঁকা, তার পাশে ফসলের মাঠ দূরে, এবং গাছগাছালিতে হু হু করে বাতাস চলতেছে, অনেক গাছ আশেপাশে। তো নজরচাঁদ তখন সেই দুইটা ঘটি কিন্তু নিয়ে গেছে তারা হাতে, বলে যে এই ঘটির পানি আমি মাথায় ঢালবো নদীর পাড়ে বসে, আমি কুমির হওয়ার সাথে সাথেই তুমি কিন্তু আরেকটা ঘটি আমার গায়ে ঢেলে দিবা। বলে ঠিক আছে, তার স্ত্রী বলে ঠিক আছে। তো নজরচাঁদ একেবারে গিয়ে দাঁড়ায় পাশে নদীর, এবং তার হাতে তখন সেই ঘটিটা, তার স্ত্রী তার থেকে একটু অদূরে দাঁড়ায় আছে, সে বুঝলো তার স্বামী, সে তখনও বিশ্বাস করতে পারতেছে না যে এরকম কিছু হবে। নজরচাঁদও ঠিক তার গুরুর মতো হাসতে হাসতে মাথার মধ্যে ঘটির পানিটা ঢালা শুরু করল। পানি যখন ঢালা শেষ, যখন পানিটা যাচ্ছে তার শরীর দিয়ে ধুয়ে নিয়ে নিচে যাচ্ছে, তখনই নাকি তার স্ত্রী দেখছে তার চোখগুলো প্রথমে জলজলা গনগনে আগুনের মতো হয়ে গেল, এবং হাসিটা কেমন হয়ে গেল, হাসি থেকে তার মুখে দাঁত বেরোলো বড় বড়। তার স্ত্রী ভয়ে তখনই আত্মা কেঁপে উঠছে, চারিপাশে কেউ নাই, তার স্ত্রী ভয়ে একদম কেঁপে উঠছে, নিজের অজান্তেই সে হাত থেকে ঘটিটা ফেলে দিল ঠাস করে, এবং ঘটিটা পড়ে সব পানি গড়ায় পড়ে গেল। এই সময় দেখল সেই তার হাজবেন্ড সামনের দিকে দুই পা চলে আসলো, মানুষের মতো দুই পা ফেলে, কিন্তু তার শরীরের উপর অংশ কুমিরের মতো হয়ে গেছে। সে ভয়ে দৌড় দিল, এবং একটু পরে দেখলো তার হাজবেন্ড পুরোপুরি মাটিতে ধাপ করে পড়ে গেল, তার পেছনের পাও কুমিরের মতো হয়ে গেছে, এবং সে পুরোপুরি কুমির রূপান্তরিত হয়েছে এবং তার পিছে ধেয়ে আসছে। তারামণি প্রচন্ড স্পিডে দৌড়ালো, দৌড়াতে দৌড়াইতে সে চলে গেল বাসার উঠানে, ঢুকে চিৎকার শুরু করলো, চাঁচামেচি শুরু করলো। নজরচাঁদের মায়ের যে ঘর সেখানে সে চিৎকার করে কিল মারতেছে, নজরচাঁদের মা বের হয়ে আসলো দৌড়তে, বলে কি হয়েছে, তাকায় দেখে যে তার উঠানের মধ্যে বিশাল এক কুমির, বড় এক কালো কুমির দাঁড়ায় আছে মুখ হা হা করে, এবং তিনি ভয় পেয়ে গেলেন, তিনি ভয় পর্বত তিনি লাঠি খুঁজতেছেন নিজের আত্মরক্ষার জন্য। তখন নজরচাঁদের স্ত্রী বলতেছে ওইটা নদের, ওইটা নদের, মায়ের না ও নদের। তো তখন তার মা বললে কি হয়েছে, বলে যে ও কুমির হয়ে গেছে, আমি বলছি তার কুমির হতে। তো তার মা তো তাকে চড় মেরে বসলো সাথে সাথে, যে কি করছিস তুই, কি করছিস। দেখলো যে না, ওই কুমির শুধু লেজ নাড়তেছে, মাথা নাড়তেছে, হাঁসফাঁস করতেছে, এই করতেছে না। এবং তাদের চিৎকার চেঁচামেচিতে তাদের পাশ থেকে আরো মানুষ চলে আসছে, নদের ভাই ইত্যাদি, তাদের দেখে বারবার খ্যাঁ খ্যাঁ করতেছে কুমিরটা, এদিকে মুখি করতেছে। এবং তারা যখন লাঠি ছুটে নিয়ে আসছে তাকে মারবে, সে এক সময় সে দৌড়ে চলে গেল, একদম দৌড়ে গিয়ে সে নদীতে পড়ে গেল, নদীতে চলে গেছে। নদীতে চলে যাওয়ার পর তাদের বাসায় তো একটা মাতম উঠলো, সবাই মিলে কথাবার্তা বলা বলি যে কি হয়েছে। সে নদের স্ত্রী সবাইকে বলল যে এই ঘটনা। তো সবাই কিন্তু প্রথমে কিছুটা অবিশ্বাস করলো, পরে বিশ্বাস করলো, যে তো তারা জানত নদের জাদু শিখতে গিয়েছিল। তো তারা সবাই ব্যাপারটা নিয়ে খুব আপসেট হয়ে গেল। তো নদের স্ত্রী খুব মন খারাপ করে কান্না কাটকাটি করতে থাকলো ঘরে, আর তার মাও মন খারাপ করে বিলাপ করতে থাকলো উঠানে গেছে। পরদিন নাকি তার মা দেখলো যে সে কুমিরটা আবার আসছে তাদের উঠানের কাছে, এসে তার সামনে খুব মানে অন্যরকম অস্থির আচরণ করতেছে। তো তিনি কান্নাকাটি করলেন তার ছেলেকে দেখে, এবং কিন্তু সামনে যেতে সাহস পেলেন না। তো সেই কুমিরটা খুব ক্ষুধার্ত ছিল, সে নাকি মনে খাবার জন্য এদিক ওদিক করতেছে। তো হঠাৎ করে সে দেখে তার পাশে একটা ব্যাং, সে ব্যাংটাকে সে খেয়ে ফেলে, খপ করে খেয়ে ফেলে, এবং খেয়ে সে ওখান দিয়ে ঘোরাঘুরি করে কিছুক্ষণ, তারপর চলে যায়। তো তারপরে ওই বাসার আশপাশ দিয়ে নাকি এরকম তিন চার দিন সেই কুমিরটা ঘোরাঘুরি করছিল। তো তার মা সামনে যেত কান্নাকাটি করতে, কিন্তু সাহস পেত না। তো কয়েকদিন পরে তার মার সাহস অনেক বেড়ে যায়, যেহেতু মা আসে, সে নাকি নদীর পাড়ে যেয়ে তার ছেলের নাম ধরে ডাকত, তখন নাকি সেই কুমিরটা সাঁতরে চলে আসতে পারে, এবং তার মা তাকে খাবার দিত, খাবার দেওয়ার পর সে খেয়ে ওখান থেকে চলে যেত। তার মা তার মুখে খাবার দিয়ে দিত, ছুড়ে মারত, সে খেয়ে চলে যেত, কান্নাকাটি করত। তো যাই হোক, নদের পরিবার থেকে তখন সেই একজনকে পাঠানো হয় কামরূপ কামাখ্যায় খবর দিয়ে সেই তার গুরুকে খুঁজে আনার জন্য। তো তার গুরু নাকি তার নদের অবস্থা শুনে আসে তাদের গ্রামে। আসার পর তিনি দেখেন, এবং সেই নদেরকেও তিনি দেখেন, নদের উঠে আসে বিশাল কুমির। তিনি নাকি তাকে দেখে বলেন যে না, ওকে আর পরিবর্তন করা যাবে না, ও কুমিরের আহার গ্রহণ করে ফেলছে, মানে ওই যে ব্যাংটাকে খাইছে, এছাড়াও সে অনেক কিছু এরকম শিকার করে খাইছে, তাকে আর সম্ভব না আগে ডুবে ফিরিয়ে আনা, তার আসলে জীবনটা এরকম হয়ে গেছে, কিছু করার নেই। তো তিনি দুঃখ প্রকাশ করে তিনি নাকি চলে যান। তো নদীর মা নাকি প্রায় যেত নদীর পাড়ে, যে তার ছেলের নাম ধরে ডাকলে সে আসতো তাকে খাবার দিতে, এবং নদীর বউকে তিনি প্রতিদিন মানে অভিশাপ দিতেন, গালাগালি করতেন আর কি, এরকম তার ছিল। তো এরপরে কথা অনেক রকম প্রচলিত আছে, একটা কথা প্রচলিত আছে সেখানে, যে ওইখানে নাকি একটা ব্যবসায়ী মানে শ্বেতাঙ্গ ব্যবসায়ীরা আসছিল সেখানে, তো তাদের সামনে পড়ে এরকম একটা বিশাল কুমির, তারা দেখে যে এরকম ভয়ঙ্কর ভাবে যাচ্ছে সামনে দিয়ে, তারা নাকি সেখানে গুলি করে, সেই জাহাজ থেকে গুলি করে, এবং সেই গুলিতে নাকি নদের মারা যায়, মানে সে কুমিরটা মারা যায়, সেটাই নদের চাঁদ মারা যায়। আবার একটা কথা প্রচলিত আছে যে সেই নদের গ্রামের আশেপাশের অনেক মানুষকে বিরক্ত করত, তাদের পশু পাখি, তাদের যে গৃহপালিত পশু খেয়ে ফেলছিল, এই কারণে নাকি তারা থানায় কমপ্লেন করে, এবং সেখান থেকে নাকি সেই সময়কার দারোগা এসে গুলি করে কুমিরটাকে মেরে ফেলে। তো যাই হোক, দুই রকমের কথাই প্রচলিত আছে। এই ছিল সেই নদের চাঁদের মিথ, যেটা আমি সেই মুরব্বীর কাছ থেকে শুনেছিলাম তখন, এবং তিনি কিন্তু অনেক ডিটেলসই বলেছেন, সেটা আমি রিকল করার চেষ্টা করছি, এবং সেই ওনার সেই ডিটেলসটাকে আমার মতো করে আমি যেটা করি আপনাদের কাছে, আরো আমার মতো করে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা অনেকে হয়তো শুনেছেন এই এই আমাদের দেশে এই লোককথা, বাট আজকেরটা শুনে কেমন লাগলো, ডিটেলস শুনে আমি যেভাবে বললাম কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তবে এখানে আমার কিছু ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাটা আমি বলবো, এটা আমার নিজস্ব একান্ত নিজস্ব রেশনাল এক্সপ্লেনেশন, যে মানুষ কিন্তু সেই শিফট করতে পারে না, মানুষের সেই অ্যাবিলিটি কিন্তু নাই, মানুষের শরীর পরিবর্তনযোগ্য নয়, মানুষ এরকম হয় না। পরিবর্তন হতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এনার্জিতে রূপান্তরিত হবে, এবং এই এনার্জি জিনিসটা হচ্ছে জিন, জিনটা হচ্ছে এনার্জি, জিনটা কিন্তু একটা এনার্জি ফর্মে থাকে, তাদেরকে বলা হয় যে দে আর মেড আউট অফ এনার্জি, এবং আগুন থেকে তৈরি, এবং তারা কিন্তু শেফ শিফট করতে পারে, তাদের নামে কথা বলা হচ্ছে, তারা যে কোনো শিফট, একমাত্র আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যে কোনো কিছুর শেপ তারা নিতে পারে, যে কোনো জিন, মানে জিন মধ্যে যারা শেপ শিফটার জিন, তারা যে কোনো শেপ নিতে পারে, একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যে কোনো শেপে তারা চলে যেতে পারে। তো এখানে আমার একটা অ্যাসামশন, মানে এটা আমার একান্ত অ্যাসামশন এই লোককথার অনুযায়ী, যে হয়তো বা এই যে বলা হয় কামরূপ কামাখায় গেলে কেউ ফিরে আসতো না, হয়তো সেখানে সেই নদের চাঁদ গিয়ে হারিয়ে গিয়েছিল, তার রূপ ধরে কোন জিন আসছিল সেখানে, এবং সেই জিনটাই তাদের পরিবারের সাথে মিশে গিয়েছিল, এবং একসময় সে এই কুমির রূপান্তরিত হয়ে আর সে ব্যাক করতে পারে না। তো এটাই হতে পারে লজিক্যাল এক্সপ্লেনেশন আমার ধারণা অনুযায়ী, এর বেশি কিছু আমি জানি না। তবে এইরকম এই ফোকলোরটা খুবই প্রচলিত একটা ফোকলোর, এটা আমি পরবর্তীতে খবর নিয়েছি যে আমাদের দেশের ওই অঞ্চলে এটা একেবারেই প্রচলিত, এবং সেই নামের ঘাট আছে, সেই নামের বাজার আছে, সেই অঞ্চলে সেই নামে বাজারও আছে এবং ঘাটও আছে, এবং এটি প্রায় 500 বছর আগের একটি লোকগাথা, মানে প্রায় 500 বছর ধরে এই ঘটনা প্রচলিত সেই অঞ্চলে, বেশ পুরনো কিন্তু, এবং মানুষ এখনো টকবগের স্মৃতি নিয়ে এই ঘটনাটিকে শেয়ার করে। এবং আমি শুনেছি যে বাংলাদেশের ওই অঞ্চলের মানুষ একেবারে ছোট থেকে বড় মানুষ পর্যন্ত এই ঘটনার কথা জানে। হ্যাঁ, ডিটেইলস হয়তো অনেক কম জানে, বেশি জানে, বাট জানে, ঘটনা সম্বন্ধে জানে, এবং সেই এখনো সেই ঘাট আছে, এবং এটাকে সেই অঞ্চলের মানুষ চেষ্টা করে ঘাটটাকে রক্ষা করে রাখতে। যাই হোক, শেয়ার করলাম আপনাদের সাথে বাংলাদেশি স্কিন ওয়াকারের একটি ঘটনা, কেমন লাগলো আপনাদের কাছে সেটি জানাবেন। একটি ঘটনা না, একটা লোকগাথা বা ফোকলোর, যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আমাদের কাছে আপনাদের কাছে জানা থাকলেও কোন লোকগাথা আমাদের কাছে শেয়ার করে ফেলবেন, যেটি আমরা শেয়ার করে ফেলবো আপনাদের কাছে। তো আজকের মতো আসছি, ইনশাআল্লাহ পরে দেখা হবে যদি বেঁচে থাকি, ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। লাভ ইজ টাটা।